Boot FM. The night comes alive with Gramophone.
শুনছেন সবসময় রেডিও 488.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আর শুরু হয়ে গেল ভূত এফএম, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের স্পেশাল দুজন গেস্ট এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন। তাদের সাথে একটু পরেই পরিচয় করিয়ে দেব। তার আগে বলি, ঘড়িতে সময় ঠিক রাত 12টা, এবং আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন আরও একটু অন্যরকম উইথ গ্রামোফোন, এবং আমরা অন্য রকম করতে পারছি এটা সব, মানে পুরো কারণটাই হচ্ছেন আপনারা। আপনারা আমাদের দারুণ দারুণ সব ঘটনা পাঠাচ্ছেন, এবং আপনারা আমাদের সঙ্গে আছেন বলে আমরা এতটা দূরে আসতে পেরেছি, এবং আমরা যেতে চাই আরো বহুদূর আপনাদের সঙ্গে নিয়েই। সো আমাদের সাথেই থাকুন। শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদের সাথে যদি আপনি কমিউনিকেট করতে চান, তাহলে আমাদের SMS করুন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি স্পেস, দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ফেসবুকে আপনারা কমিউনিকেট করতে চান, আমাদের ফেসবুকে যদি আপনারা কোনো পোস্ট পাঠাতে চান, বা আপনারা যদি কোনো কমেন্ট করতে চান, তাহলে আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি www.facebook.com/radiofurti। রেডিও ফুর্তির স্পেলিংটা আরও একবার জানিয়ে দিচ্ছি, স্পেলিংটা হচ্ছে RADIOFOORTI, রেডিও ফুর্তি। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি আমাদের ইমেল করে ঘটনা পাঠাতে চান, যেটা আমাদের জন্য সবচাইতে বেশি জরুরি, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনি একটু মনে রাখুন, লিখে ফেলুন যেটা আপনার ইচ্ছা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, হুইচ ইজ bhootfm@radiofurti.fm। প্রতি সপ্তাহেই, মানে প্রতি শুক্রবারের পর দিন থেকেই, শনিবার থেকে আমাদের চেষ্টা যে কিভাবে আপনাদের সাথে আরও একজন নতুন স্পেশাল একজন মানুষের পরিচয় করিয়ে দেওয়া যায়, এবং আমরা আশায় থাকি যে এরকম একজন নতুন মানুষ এই সাত দিনের মধ্যে আমরা পেয়ে যাব, এবং আল্লাহর অশেষ রহমতে আমরা কিভাবে কিভাবে যেন পেয়েও যাই এবং আপনাদের সামনে তাদেরকে হাজির করতে পারি। এবং এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে স্টুডিওতে আসেন। এত অনেক কষ্ট করে আসতে হয়, এবং সেজন্য তাদেরকে ধন্যবাদ অবশ্যই আমি জানাবো, এবং রেডিও ফুর্তির পক্ষ থেকে, ভূত এফএমের পক্ষ থেকে, এবং আপনাদের সবার পক্ষ থেকে। যাই হোক, কথা না বাড়িয়ে আজকে শুরু করতে চাই ভূত এফএম। আপনাদের অনেকেরই এরকম প্রশ্নই থাকে যে আসলেই পৃথিবীতে এরকম অন্য কিছু বা এরকম সুপার ন্যাচারাল কোনো ঘটনা ঘটে কিনা, আসলেই এরকম কোনো কিছু আছে কিনা, যেটাকে আমরা বলি যে আমরা যেটাকে আসলে মানে স্বচক্ষে দেখতে পাই না, আমাদের দৃষ্টির আড়ালেও কোনো কিছু এরকম ঘুরে বেড়ায় কিনা, তারা আমাদের চারপাশে আছে কিনা, এরকম নানা রকমের প্রশ্ন থাকে। কিন্তু তো আমরা তো আসলে বললে হবে না, যারা এই ব্যাপারগুলো নিয়ে অভ্যস্ত, যারা এই সমস্ত ব্যাপার নিয়ে চর্চা করেন, যারা এদের সাথে থাকেন, তারাই বলতে পারবেন। তো আমরা চেষ্টা করেছিলাম এরকম একজন মানুষকে খুঁজে বের করতে, এবং আমাদের সামনে, আমাদের সাথে আজকে একজন উপস্থিত রয়েছেন, যিনি একজন কোরআনে হাফিজ, এবং তিনি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন, এবং তার কিছু স্পেশাল গুণ রয়েছে, যে গুণগুলোর কারণে তিনি অনেকের উপকার করতে পারেন। এবং আজকেও একটা নরসিংহে তার একটা কাজ ছিল, এবং তিনি সেইখানে গিয়েছিলেন, একটা বাসায় কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলো দূর করার জন্য। তো তিনি আজকে আসতে চাচ্ছিলেন না, তো আমরা বললাম যে আমি আসলে হাতছাড়া করতে চাই না ওনাকে একদমই। আমি বলেছি যে না, আপনি ওই দিকে না হয় পরে যান, আপনি আগে আমাদের এখানে আসেন এবং সবার সাথে আপনার ঘটনাগুলো শেয়ার করেন। তো তিনি এখানে আছেন, আর আজকে একটু SMS করতে হবে আপনাদের বেশি বেশি, এই কারণেই যে তিনি যেহেতু এখানে আছেন, তার কাছ থেকে আপনারা যদি কোনো ঘটনা, মানে কোনো কিছু, কোনো ব্যাপারে যদি জানতে চান, প্রশ্ন থাকে আপনাদের, তাহলে সেই প্রশ্ন কিন্তু আপনারা করে ফেলতে পারবেন, এবং তিনি চেষ্টা করবেন সেই প্রশ্নের উত্তর দিতে। আচ্ছা, শুরুতেই আমি আপনার নামটা একটু জানতে চাই, আপনার নামটা কি?
আমার নাম হাফেজ মোহাম্মদ এনামুল হক, এনাম।
ওকে, সো আপনাকে আমি আপনার মানে ঘটনায় যাওয়ার আগে, আপনি এইখানে এসে কিছুক্ষণ আগে একটা কাজ করে ফেলেছেন, সেটা কি? আপনি কয়েকজন মানুষের কিছু একটা জিনিস দেখিয়েছেন।
জি জি,
হ্যাঁ, একটু বলবেন।
যেটা হলো আপনাদের, আমি সর্বপ্রথম আদুরি আপু এবং সোহাগ ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যাদের কারণে এখানে আসা। হ্যাঁ, তারপরে এ প্লাস জি, যাই হোক, তো আপনাদের এখানে টয়লেটে সমস্যা আছে, এটা অনেকে আগে বলতো, এবং বুথ এফএমও আমি যেটা শুনেছি, তো আমার একটা টার্গেট ছিল, আমি যেদিন বুথ এফএমে যাবো সেদিন আমি জিনিসটা দেখবো।
জি,
পরে আমি আজকে যখন গেলাম 11:10, তখন আমার সাথে যিনি আসছে তিনাকে আর একজন গেস্টের নিয়ে আমি গেছি। যাওয়ার পরেই আমি যেটা আর কি অনুভব করি যে ওখানে কিছু একটা আছে।
আমাদের আরো একজন অতিথি এসেছিলেন এখানে, তিনিও বলেছেন যে ওখানে কিছু একটা আছে।
জি,
ওকে।
তো আমি এটা যেটা করি, এবং কি আমি আমার চোখের ভিতরে ওর ছায়াটা এনে আমার সাথে একজন আরেকজন যে গেস্ট, দুজনকে আমি দেখাই যে দেখো তো আমার চোখের ভিতরে কিছু আছে কিনা। দুইবার দেখাইছি, দুবার বলছে হ্যাঁ আমি দেখতেছি আপনার চোখের ভিতরে একটা ছায়া আছে। এই
ওকে। আচ্ছা, আপনি এই যে এই সমস্ত কাজ আপনি আপনি আসলে কি করেন, আপনি আমাকে একটু বলেন যে আপনি কোন কোন ধরনের সমস্যার সমাধান করতে পারেন?
আমি ইনশাআল্লাহ মনে করেন মানুষের এ টু জেড যত সমস্যা আছে, মানুষের এই যে জিন ভূত দেখা যায় এগুলো আছর বা মানুষের যাবতীয় যে সমস্যাগুলো আছে সবই ইনশাআল্লাহ আমি সমাধান করার চেষ্টা করি।
আচ্ছা, আজকে আপনার একটা কাজ ছিল নরসিংদীতে, সেই কাজটা কিরকম ছিল?
সেই কাজটা একটু অন্যরকম, যেরকম মনে করেন একটা কাজ, তিনার বাসা থেকে যে ঘরে আর কি আমি গেছি ওনার ওই ঘর থেকে তালগাছটা আর কি, ওনাদের একটা তালগাছ আছে ওনাদের ঘরের পাশেই, তো তালগাছ থেকে আবার দেখা যায় আপনার পাঁচ হাত একটু সামনে একটা বট গাছ আছে, আমি বট গাছে যে জিনিসটা আর কি করতে পারি যে তিনারা যদি রাত্রেবেলা ঘুমায় তাহলে তিনারা বট গাছের ওখানে কে জানি কুড়াল দিয়ে এই কাঠ কাটতেছে, কাঠুরি বলা হয় যাদেরকে আর কি, ওরকম আর কি কাটতেছে রাত্রেবেলা, এরকম আর কি তারা অনুভব করে দেখে আর কি, সাউন্ড শুনে যেরকম আর কি, এর অন্য রুমে যদি কেউ আওয়াজ করে একটা অনুভব আসে যে না ওই রুম থেকে কেউ আওয়াজ করেছে, ঠিক ওই রকম। পরে তিনার আওয়াজ যখন ই করে তারপরে দেখা যায় ওই রাত্রিবেলা যদি কেউ উঠতো টয়লেট করতে বা ইস্তিনজে যাওয়ার জন্য, তাহলে তিনার যেটা দেখতো বটগাছের উপরে বিরাট এক আকৃতিতে সাদা কাপড় পরা ব্রাহ্মমানের মতন আর কি, কে জানি ওখানে ঠাকুরের মতন বসা, আর তিনাদের আত্মীয় স্বজনদের বিভিন্ন রূপ ধরে এরকম বসা থাকতো। এই সমস্যাটা তো আজকে আমি ইনশাআল্লাহ ওই সমস্যাটা সমাধান করতাম, কিন্তু ভাই জানিনি তো আমি অনেক আর কি আজকে ব্যস্ততার ভিতরে আপনি যেহেতু বলছেন রাসেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাই।
না আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাকে আমি অনেক জোর করেই নিয়ে এসেছি,
পাশাপাশি আদুরি আপু এবং আমার সোহাগ ভাই করে জানাই
আপনাকে অনেক 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 কষ্ট করে এখানে আসতে হয়েছে এবং আমরা অনেক জোর করে নিয়ে এসেছি। আচ্ছা, এরকম কখনো হয়েছে যে আপনি আচ্ছা আপনি আপনি কোন জায়গায় গেলেন,
আচ্ছা
কোন একটা জায়গায় গেলেন, যাওয়ার পরে আপনি এই সমস্ত ব্যাপারে কখনোই ভূত ফেমের আগে আলোচনা করা হয়নি, আপনি যেহেতু এই সমস্ত কাজ করে থাকেন সেজন্য বলছি, আপনি একটা বাসায় গেলেন, যাওয়ার পরে আপনি কিভাবে বুঝতে পারেন যে এই বাসায় কোনো সমস্যা আছে?
যেটা হলো একমাত্র হলো আমার সাথে যে আর কি জিনটাই করি ওটার নাম
হলো, এর জন্য আরেকজনের সাহায্য নিতে হয়?
জি জি।
আচ্ছা
জি, অবশ্যই এটা একজনের হেল্প ছাড়া এটা কখনো এটা সম্ভব না আসলে, ঠিক না? তো আমি আমার সাথে যেটা আর কি ওইটার নাম হলো আব্দুর রহিম, ঠিক আছে? আমি আব্দুর রহিমের সবসময় হেল্প নিই, ও আমার সবসময় সাথে থাকে, এমনকি আমি একটু আগে যেটা আপনাদের টয়লেটে আমার দুইজনকে আমি যে দেখাইলাম আমি আব্দুর রহিমের হেল্প নিছি, আমি যতক্ষণে আব্দুর রহিমকে আমি অনেকক্ষণ ডেকেছি কিন্তু যতক্ষণে ও আসে নাই ততক্ষণ আমি দেখাইতে পারিনি। ও আসার পরে প্রথমে আমি ওকে দেখাইছি আমার চোখের ভিতরে ছায়াটা, পরবর্তীতে হবে ওকে দিয়া পরে আবার ওই ছায়াটা ধরে আইনা পরে আমি আমার চোখের ভিতরে ওকে দেখাইছি।
আচ্ছা, তাহলে আপনি যখন ঢোকেন তখন আপনি এর সাহায্যে বুঝতে পারেন যে এখানে কোনো কিছু একটা আছে কিনা,
কোনো একটা কিছু আছে?
আপনি এরকম কোন কোন হয়েছে যে কোনো এক জায়গায় গিয়েছেন যাওয়ার পরে আপনি বুঝতে পারছেন যে এই বাসায় আসার পরে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আপনার উপস্থিতি পছন্দ করছে না, আপনার প্রেজেন্সটা একেবারেই পছন্দ করছে না, এরকম কোনদিন ফিল করেছেন যে আপনি?
একদিন আর কি যেরকম আর কি সমস্যা হয়েছিল আমাদের ওখানে আর কি গুলবাগ জিরো পয়েন্টে, ঠিক আছে, এক বাসায় গিয়ে সেরকম সমস্যা ছিল খুবই, পরে আমি যাওয়ার পরে আমি আমার আর কি আমার সাথে যে জিনটা আব্দুর রহিম ও আর কি একটু দূরে ছিল, ঠিক আছে, ও আসতে পারে নাই। পরবর্তীতে কি হয়েছে, আমি যখন ওর ঘরে ঢুকি ওই ঘরে অনেক সমস্যা ছিল, আমি যখনই ঘরে ঢুকলাম আমি সেন্স হারাই ফেলছি।
খুব ইন্টারেস্টিং, আমি কিছু SMS পাচ্ছি, অনেকেই বলছেন যে এবার আকিক, আচ্ছা আচ্ছা, উনি অবশ্যই জানতে চান, আচ্ছা আপনার অ্যাড্রেসটা, আমি অ্যাড্রেস না, আপনি SMS পাঠান সরাসরি, আমরা SMS এ রিপ্লাই করব, আমরা মানে আমরা এখান থেকে আপনাদের সাহায্য করব সেই বিষয়ে। আচ্ছা, আরেকটা জিনিস যে আপনি কখনো হয়তো কোনো একটা জায়গায় গিয়েছেন কোনো একটা সমস্যা সমাধান করতে, যাওয়ার পরে আপনার মনে হয়েছে যে না এখানে না আসলে ভালো ছিল বা এটা আসলে আমার ক্ষমতার মানে বাইরে বলবো না
কি আমার পাওয়ারের এটা বাইরে,
অনেক কঠিন?
হ্যাঁ হ্যাঁ সেটা, হ্যাঁ আমার এটা হলো সর্বপ্রথম যে কাহিনীটা সেটা হলো আমার ওই সময় আমার মনে হয়েছিল, কিন্তু আমার একটা আল্লাহ তাআলার রহমত যে আমি তারপর ওইটার সাথে আমি যুদ্ধ করতে চাচ্ছিলাম না কারণ অত পাওয়ার তখন আমার ভিতরে ছিল না, কিন্তু আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া যে তারপর ওইটার সাথে যুদ্ধ করে আমি ওইটাতে আমি জয়লাভ করি।
আচ্ছা, কখন একজন মানুষ বুঝবে যে তার সাথে কোনো একটা ঝামেলা আছে?
এটা মনে করেন একমাত্র হলো স্বপ্নে, সর্বপ্রথম হলো তিনি স্বপ্নে আর কি দেখবে যে কোন একটা জিনিস তাকে দেখা দিতেছে, তারপরে তার পাশের যে লোকগুলো নিজেরটা একটু নিজে খুব কম বোঝা যায়, তিনার পাশে যে লোকগুলো থাকে বসবাস করে বা আত্মীয় স্বজন ভাই ব্রাদার, তারা হলো যদি দেখে ওর ভিতরে বর্তমান যেরকম চলতেছে এবং আগে যেরকম ছিল কিছুটা মিল নাই, দিনে দিনে কিরকম যেন পরিবর্তন হইতেছে, তখনই আর কি বোঝা যাবে বেশিরভাগ যে না ও জানি কিরকম করতেছে, ওর সাথে হয়তো বা কিছুটা আচর আছে।
আপনার এই যে মানে আপনি এই যে কোনো জায়গায় কেউ ডাকলে যে সাহায্য করে আসছেন, আপনার এই যে আপনি নির্ভয় যাচ্ছেন, এই যে সাহস, এই সাহসটা আপনি কিভাবে পান?
আসলে এটা হলো সম্পূর্ণ একটা সাহস আল্লাহ তাআলা আমাকে দিছে, কারণ আমি কোরআনে হাফেজ, আল্লাহর রহমতে আমার ছেনার ভিতরে 30 পারা ফিটিং আছে। এই যে এটাই হলো আমি সব থেকে এটাই সাহস করি
যে
মহাগ্রন্থ আল কোরআন এটা আমার ভিতরে আছে, আমার আল্লাহ তাআলার নির্দেশ যতক্ষণে না আসে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো শত্রুই কোনো মাখলুক আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমি এই সাহসটা দিয়ে সবসময় আগায় যাই। দেখেন আমি আজকে কোরআনে হাফেজ, কিন্তু আমি একটা জিন, ওকে কিন্তু দেখা যায় না, কিন্তু ও অদৃশ্য, আমি অদৃশ্য একটা জিনের সাথে কিভাবে যুদ্ধ ঘোষণা করি যাকে আমি দেখতে পারি না? আজকে দেখেন আমি একটা জিনের সাথে কথা কথা আমি তর্কতর্ক করতেছি, ও তো অদৃশ্য হয়ে আমার পিছন থেকে আমাকে ঘুষিও দিতে পারে, একটা থাপ্পড় দিতে পারে, আমি আবার যখন পিছনে তাকাবো ও আবার সামনে দিয়ে আর একটা ঘুষি দিতে পারে, আমি ওকে দেখতেছি না, কিন্তু আমি একটা জিনকে প্রশ্ন করলাম, আচ্ছা জিন শোনো, তোমরা জিন জাতি কেন মানুষের কাছে স্যালেন্ডার হয়ে যাও? তোমাদেরকে তো মানুষ জাতি দেখে না, কিন্তু কেন স্যালেন্ডার হও? পরে বললো যে শুনেন, দুইটা জিনিসের কারণে, একটা হলো ইসমে আজম আর একটা হলো আয়াতুল কুরসি, এই দুইটা জিনিসের কারণে আপনাদের কাছে দুইটা ক্ষমতা আছে, যে এই জন্য আমরা মানুষদেরকে স্যালেন্ডার করি, মানুষ জাতিকে স্যালেন্ডার, নচেত আমরা কি করতাম, আছড়ায় আছড়ায় মেরে ফেলতাম।
আচ্ছা, আপনার এমনিতে কখনো এরকম মানে হয়েছে যে মানে আপনি নিজে মানে এখন এখন মানে এই যে যখন আপনার কাছে মোটামুটি আপনি বুঝতে পেরেছেন যে আপনার পাওয়ারটা আছে বা এরকম কিছু, এখন আপনি কোনো কিছুতে ভয় পান নিজে?
না না, আল্লাহর রহমতে এখন ভয় পাই না, এক সময় পেয়েছিলাম যখন আর কি প্রথম ছিলাম, এখন আল্লাহর রহমতে যত বড়ই হোক না কেন ভয় পাই না।
হ্যাঁ
তা তো অবশ্যই, আসলে কি জানার কোনো শেষ নাই, ঠিক না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করছে যে মায়ের কোলে যে একটা শিশু বাচ্চা থাকে দুধ খায়, ওর কাছ থেকে তোমার অবশ্যই কিছু না কিছু শিখার আছে। আমি ওই হাদিসটার দিকে তাকায় আমি তারপরও আমি আমি চিন্তা করি আমি কিছুই জানি না, তারপরও দেখা যায় আমি কারোর কাছ থেকে আরো জানার ইচ্ছা থাকে, আমার কিছু শেখার জন্য অনেক সময় নষ্ট করি ওনার পিছনে, দেখি কিছু না কিছু শিখতে পারি কিনা।
আপনার কাছে আমরা আবারও ফিরে আসবো, কারণ আমাদের বেশ কিছু এসএমএস আসছে অলরেডি এবং আপনার কাছে অনেক প্রশ্ন আসবে, আমরা আরেকজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। ইন দ্য মিনটাইম আমি কিছু এসএমএস পড়ে ফেলি আপনাদের, এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে সাদিয়া ইসলাম চৈতি এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সাইফ চিটাগাং নাসিরাবাদ থেকে, এবং তিনি বলছেন তার এসএমএস খুব কম পড়া হয়। আমাদেরকে এসএমএস করেছেন বিপ্লব ময়মনসিং থেকে, এছাড়াও হারুন ঢাকা থেকে আমাদের এসএমএস করেছেন, এবং আমাদের গোল্ডেন মেহেদি এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি নুরুল আমেন, আমাদেরকে সেইন হুসাইন সেগুনবাগ যাদেরকে এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন বর্ষা, এছাড়াও আমাদেরকে সঙ্গীতা এসএমএস করেছেন মিরপুর থেকে, এবং আচ্ছা তিনি হচ্ছে যে বানমারা সম্পর্কে জানতে চেয়েছেন, সে বিষয়ে আমরা আসবো যে বানমারা বা ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত ব্যাপারে আসলে যদি কোনো সমস্যা আপনাদেরকে পড়তে হয় তাহলে সেগুলো কিভাবে দূর করা যায়। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি যে এসএমএস করেছেন আরো অনেকেই, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মেহজাবেন, এবং তিনি বলছেন যে অনেক ভালো লাগছে, হিয়া অনা সুইটি অধরা ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন, এবং আমাদের তিনি অনেক মানে কি বলবো যে আমাদেরকে অনেক শুভকামনা আমাদের জানিয়েছেন। আমাদেরকে এসএমএস করেছেন মুনান, এবং এটা তার প্রথম মেসেজ, এবং প্রথম এসএমএস আমি পড়ে ফেলেছি। আমাদেরকে মিল্টন নরসিংহী দাসপাড়া থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলেছেন যে বছরের সেরা ভূত এফএম হয়েছে ভয়ের কবচ সিডিটার মাঝে। আচ্ছা, তার মানে ভয়ের কবচ যারা কিনবেন তারা সেই সিডিটা শুনে ফেলতে পারেন। আমাদেরকে সাথী এসএমএস করেছেন, সাথী খান মিরপুর 12 থেকে। এছাড়াও আমাদেরকে জিসান অশ্রু সাহিদুল রিয়াজ এসএমএস করেছেন, এবং তারা বরগুনা যাচ্ছেন, এবং তারা এখন লঞ্চে রয়েছেন, লঞ্চে চারজন মিলে তারা ছাদে বসে ভূত এফএম শুনছেন, বাহ চমৎকার। আমাদেরকে জ্যোতি এসএমএস করেছেন, এসএমএস করেছেন খালিদ, এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি রতন ঢাকা ওয়ারি থেকে, মারুফ আমাদের এসএমএস করেছেন, এবং অ্যাড্রেস চাচ্ছেন আমাদের হাফেজ সাহেবের, না আমরা অ্যাড্রেসটা দিব না, আপনারা এখান থেকে আপনাদের কোয়েশ্চেন করতে হবে, এবং এরপরেও যদি কোনো সমস্যা থাকে আপনাদের কিছু জানতে চান আমরা ওনাকে আবার নিয়ে আসবো, কোনো সমস্যা নাই, বাট এইখান থেকে জানতে হবে। ওকে, আমাদেরকে এসএমএস করেছেন মেঘলা রায়ের বাজার থেকে, এছাড়াও আমাদেরকে ওয়াহিদ এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে সঞ্জ সঞ্জিত না সঞ্জি এসএমএস করেছেন আমাদেরকে স্পন্দন, এছাড়া আমাদের এসএমএস করেছেন আরো অনেকেই। আপনি যদি এসএমএস করতে চান তাহলে এসএমএস করুন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের যদি ইমেল করে আপনার ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm উইচ ইজ bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। অবশ্যই শুরুতে উল্লেখ করবেন যে আপনি ঘটনাটি এখানে এসে উপস্থিত হয়ে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর আপনি যদি চান যে আপনার মানে দেশের বাইরে আছেন আপনি এবং আপনার ঘটনাটা এখানে প্লে করা হোক তাহলে অবশ্যই আপনার ঘটনাটি রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা অডিও ক্লিপ যদি সিলেক্ট হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার ঘটনাটি প্লে করব এবং সেটার জন্য অবশ্যই আপনার অডিও ক্লিপটা সিলেক্টেড হতে হবে। ওকে ফাইন, আমরা এখন পরবর্তী ঘটনায় যাব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আরও একজন এবং তিনি মানে একজন স্পেশাল গেস্ট, আমি বলবো ভেরি স্পেশাল গেস্ট, আ লেডি উইথ সুপার ন্যাচারাল পাওয়ার বা কিছু পাওয়ার যেটা হচ্ছে আমাদের আসলে বিয়ন্ড আওয়ার সেন্সেস। সো আপনি বুঝতেই পারছেন যে আচ্ছা আমরা তার পরিচয় জানাবই। মানুষের মধ্যে কিছু অদ্ভুত ক্ষমতা থাকে যে ক্ষমতাগুলো এক সময় দেখা যায় যে কোনো সময় তার কন্ট্রোলে থাকে, কোনো কোনো সময় কন্ট্রোলের বাইরে চলে যায়। মানুষের মধ্যে কিছু অদ্ভুত ঘটনা ঘটে যখন আপনি খুব অবাক হবেন যদি এরকম কোনো ঘটনা আপনার সাথেও ঘটে যে আপনি যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নটা সত্যি হয়ে যাচ্ছে। আপনি একটা স্বপ্ন দেখছেন সকালবেলায়, পরের দিন বা তার কিছুদিন পরে সেই স্বপ্নটা সত্যি হচ্ছে বা হুবহুভাবে আপনার স্বপ্নের মতো করেই সেই ঘটনাটি যদি ঘটে যায় তাহলে আসলেই অবাক না হয়ে কোনো উপায় নেই। আবার আপনি যদি এরকম মানে কোনো একটা ইচ্ছা করছেন সেই ইচ্ছাটা যদি পরিপূর্ণতা পায় বা সেই ইচ্ছাটা যদি ফলে যায় মানে আপনার চাওয়াটা যদি আপনি মানে চাওয়াটা যদি পাওয়া হয়ে আপনার কাছে ধরা দেয় তাহলে সেটাও কিন্তু আপনার কাছে বেশ অবাক করবে। যাই হোক, আমি কথা না বাড়িয়ে সরাসরি পরিচয় করে দিচ্ছি এরকম একজন মানুষের সাথে যার এরকম কিছু পাওয়ার রয়েছে যে পাওয়ারগুলো আসলে সচরাচর আমাদের মধ্যে নেই এবং খুব খুব অল্প সংখ্যক মানুষের মধ্যেই এই ধরনের ক্ষমতা থাকে। আপনার নামটা একটু প্লিজ সবাইকে জানাবেন।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমার নাম মাহনাজ, আমি মিরপুর নগর থেকে এসেছি। আপনি যেটা জানতে চাচ্ছেন এটা আমি বলতে চাচ্ছি, যেটা স্বপ্নের ব্যাপার।
জি,
আমি আমার লাইফের এগুলো জিনিস কখনো কারোর সাথে শেয়ার করিনি। আমার বেসিকলি আমার ফ্যামিলি মেম্বার বা কেউই আসলে জানে না যেসব জিনিস আমার সাথে ঘটেছে, বাট দিস ইজ কমপ্লিটলি ট্রু। আমি আমার লাইফে যে কটা স্বপ্ন দেখেছি যেটা হতো আপনার ভোরবেলা, লাইক চারটা, ভোর চারটা পাঁচটার সময়।
এবং আপনি বলছেন যে শুক্রবার আপনার লাইফের খুব
রাইট, আমার লাইফে যতটা ঘটনা ঘটেছে সবগুলো শুক্রবার রাতে ঘটেছে, তো সেই স্বপ্নগুলো আমার আপনার বাস্তব হয়ে গেছে।
বাস্তব হয়ে গেছে? আচ্ছা, এগুলো কি ম্যাক্সিমামই ছিল আসলে নেগেটিভ নাকি?
হ্যাঁ, নেগেটিভ, যেটা আপনাকে বলা যায় যে বিপদ সংকেত, যে এটা ঘটতে যাচ্ছে, বি কেয়ারফুল, সতর্ক হও, এটা হতেই পারে এবং এটার জন্য তুমি প্রিপেয়ার্ড হও, এরকম কিছু।
আচ্ছা, এরকম কিছু। আপনি আপনার দু একটা এরকম ঘটনা মনে আছে যে ঘটনাগুলো স্বপ্নের মাধ্যমে আপনি প্রথমে দেখতে পেয়েছেন এবং পরে সত্যি হয়ে গেছে?
জি, আমি যেটা দেখেছি লাইফে, আমার আমার বাবার মৃত্যু। আমার বাবা খুব অসুস্থ ছিলেন, ওনার ক্যান্সার ছিল, উনি হসপিটালাইজ ছিলেন। তো আমি যখন ঘুমিয়ে আছি তা আমার ঘুমটা ঠিক চারটা, ভোর চারটায় ভাঙে, আমার ঘড়িটা তার পাশেই ছিল। তো আমার যখন ঘুমটা ভাঙে তখন আমি পাশে ঘড়িটা দেখি আর স্বপ্নের থিমটা ছিল যে আমার বাবা আর বাঁচবেন না, কোনোভাবেই তার চান্স নেই বাঁচার। এবং ঘড়িটার সাথে সাথে যখন আমি লক্ষ্য করি দেখি যে ভোর চারটা বাজতেছে এবং তখন একটা ফিলিংস হয়, সেটা মানে রাসেল ভাই আমি আপনাকে কিভাবে প্রকাশ করব, যে চোখ পড়েছে ঘড়িতে আর ভিতরে হার্টবিটটা বেড়ে যায় এবং তখন ঘামতে শুরু করি যে এটা তো হবেই। তখন ভিতর থেকেই চলে আসে যে এই ড্রিমটার জন্য আমি প্রস্তুত হচ্ছি এবং এটা ঘটবেই, আজ হোক কাল হোক। এবং ছয় মাসের মাথায় আমি আমার বাবাকে হারাই।
আচ্ছা, এরকম তারপরে তো ঘটনাগুলো খুব মানে রেগুলার ঘটতে শুরু করে?
রেগুলার ঘটছে, যেটা আমি আপনাকে আগেও বলেছি যে বিপদ সংকেত হিসাবে লাইফের জড়ো বড় বড় জিনিস যেগুলো আমার ঘটনা এরকম দেখেছি।
আচ্ছা, আপনি আরেকটা কথা বলছিলেন যে আপনার যে ক্ষমতাটা রয়েছে, কিছু কিছু ক্ষমতা রয়েছে আপনার।
হ্যাঁ, ক্ষমতা যেটার স্টার্টিং আমি বলবো যেটা হলো আপনার পারিবারিক সূত্রে। আমার দাদা ছিলেন কোরআনে হাফেজ এবং উনি উনি রাত ভোরে কোরআন তেলাওয়াত করতেন এবং খুব অনেস্ট লোক ছিলেন। তো উনি
ওনার ঘটনা থেকে শুরু।
হ্যাঁ, তো আমি যতটুকু শুনেছি উনি এরকম ছিলেন, নামাজে ছিলেন, কোনো মানুষের কখনো ক্ষতি করেননি। উনি স্বপ্নে বেসিক্যালি আমাদের দেশ সিলেটে, সিলেটের বিয়ানীবাজার থেকে উনি স্বপ্নে দেখলেন যে শমশেরনগরের তিন রাস্তার মোড়ে একটা জায়গা আছে, ওখানে ওনার বাড়ি করতে হবে। উনি সেখানে স্টেশনে নেমে ওখানে ওনার বাড়িটা করেন, এবং ওখানে মুসলমান বলতে উনি একজনই ছিলেন, কিন্তু উনি আসার পর উনি আজান দিতেন, এ করতেন। তো এভাবে সূত্রপাত শুরু। এখন একটা ঘটনা যেটা আমি আপনাকে বলবো, ওনাকে এক হিন্দু ব্যক্তি যার নাম ছিল গঙ্গা প্রসাদ তালি, সে তার সাথে বিভ্রান্ত করতো, তার কম্পিটিশন করতো। আমার দাদার দোতলা বাড়ি ছিল, সে বলতো যে আমি তিনতলা করবো, ওইভাবে অনেক বিরক্ত করতো। দাদা কাউকে কিছু বলতেন না, আল্লাহর কাছে নামাজ পড়তেন, এবং ওনার একটা আধ্যাত্মিক ক্ষমতা ছিল, এটা কখনো কাউকে মানে বিশ্লেষণ করেনি। তো ওনার সেই ওনাকে কম্পিটিশন করে যখন সেই ভদ্রলোক বাড়িটা করে, পরের দিন যে উঠবে, উনি রাতে স্বপ্নে দেখেন, এই স্বপ্নের জিনিসটাই আসলো, স্বপ্নে দেখেন যে ওই বাড়িটা বেয়ে বেয়ে কতগুলো ছ মাসের ছোট ছোট বাচ্চা যারা হামাগুড়ি দেয়, ওরা বেয়ে বেয়ে উঠছে। হ্যাঁ, ভোরবেলা, কিন্তু সেম কেস। হ্যাঁ, এবং পরের দিন সকালে দেখেন যে পুরো বাড়িটা, সেই দিন ওই লোকটা উঠবে, বাড়িটা ভেঙে পড়ে গেছে।
ও মাই গড, এটা তো ভাবাই যায় না।
হ্যাঁ, এবং সেই লোক যে ভয়টা পেয়েছে, ভয় পেয়ার পর উনি ক্ষমা চেয়েছেন আমার দাদার কাছে, এবং ক্ষমা চেয়ে উনি ওই সেই কালে এক মন চাল খাসি এভাবে দিয়ে ওনার কাছে ক্ষমা প্রার্থী করেছেন। এবং আরেকটা জানি যে ওনার কাছে নাকি একটা জিন আসত, যেহেতু উনি নামাজে ছিলেন, জিনটার নাম ছিল ভৌমদত্ত, যেটা আমার বাবার কাছেও আমি শুনেছি। তো সে এসে হয়তো মাঝে মাঝে ইসলাম সম্পর্কে জানতে চাইত, এবং আমার দাদা যখন বিপদে পড়তেন তখন তাকে খুব হেল্প করত যেভাবেই হোক, এবং আমার বাবাও সেটা জানতেন এবং চাচারাও জানতেন, এবং সেই সূত্রে হয়তো আমি কিছুটা আজ করতে পারি। এবং ওই যে সুপারন্যাচারাল যেটা বলেছি, আমি এটা আমি আপনাকে আবারও বলছি, আমার কোনো ফ্যামিলি মেম্বার সেটা জানে না, একান্ত আমার মধ্যে, আমিও সেরকম কিছু একটা ফিল করি, যেটা কিছু ঘুরতে যাচ্ছে, ভালো অথবা খারাপ, এটা পাওয়ারের মতো কাজ করে, যেটা আমাদের বংশ থেকে চলে আসতেছে। এবং লাস্ট ইয়ার আমি আপনাকে বলেছিলাম যে আমার নেফিউ রোজা মাসে নামাজ পড়তেছিল না, সবাই ইনসিস্ট করতেছিল নামাজ পড়ানো শুরু, সেই জায়গায় তাকে এরকম শূন্যে তুললো যে নামাজ পড়িস না কেন, মানে সেটা আমি বললাম যে নিশ্চয়ই আমার দাদার একটা দোয়ার কারণে, আমার চাচা তখন লাইফ ছিলেন, উনি তখন বুঝেছেন যে এই ফ্যামিলি বিলংস টু আপনার নামাজ কায়েম, ওরকম না, বাট আমরা একটা ইয়ে করি আর কি।
আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনি ওটাও শুনতে চাই যে আপনার, আপনি একটা কথা বলছিলেন যে খুব তাড়াতাড়ি ফুলে যায় একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি যদি কারোর প্রতি অসন্তুষ্ট হন বা কেউ,
এটা আমি ছোটবেলা থেকে ফিল করছি, ছোটবেলা থেকে আমার প্রতি যদি কেউ অসন্তুষ্ট ফিল করে, আমাকে যদি কষ্ট দেয়, আমি কাউকে সেটা শেয়ার করি না, আমার ভিতরে তখন লাগে যে এই পার্সনটা কেন আমাকে বিভ্রান্ত করছে, কেন আমাকে বিরক্ত করছে। তার কিছুদিনের মধ্যে তার একটা কিছু হয়ে যায় সামহাও, এবং সে ক্ষতিগ্রস্ত হয়।
এটা কি আপনার কন্ট্রোলের মধ্যে আছে নাকি?
আসলে আমি কন্ট্রোলের মধ্যে করতে চাই না, আমি আসলে কোনো মানুষের ক্ষতি করতে চাই না। আমাকে যদি কেউ কষ্ট দিতে, হয়তো আল্লাহর তরফ থেকে হয়তো তাকে, এবং আমি তখন মনে মনে বলি যে সে কেন আমার সাথে এরকম করলো, কেন সে ক্ষতিগ্রস্ত হলো, এটা তো ঠিক ছিল না, আমি উইলিংলি চাই না যে তার কোনো ক্ষতি হোক।
রিসেন্টলি আপনি জানতে পেরেছেন যে আপনি পজেসড,
এটা? হ্যাঁ, পজেসড আমি অনেকবার হয়েছি, এবং আমি বিভিন্ন সময় ফিল করতাম যখন পজেসড হই, তখন আশেপাশে যে আমাকে যে ইয়ে করতে চায় আপনার, তখন আমি বুঝে ফেলি, এবং এটা আমি ফিল করছি আমার ছোটবেলা থেকে। আমি যখন 90 সালে যখন আমি টিনেজ বলেন, আপনারা হয়তো সবসময় বলেন যে ব্ল্যাক পড়া উচিত না, আমি তখন খুব ব্ল্যাক পড়তাম, তখন কিন্তু পজেস্টার স্টার্টিং যেটাকে বলে, আমি খুব সাহসী ছিলাম, আমি মনে করেন ছাদে উঠে বসতাম আমি যেমন রাত্রে, তো তখন আমার আশেপাশে একটা গরম বাতাস বিকালের দিকে ঘোরাঘুরি করত। হ্যাঁ, তো এরকম হতে হতে আমি একদিন রাতে ঘুমের মধ্যে টের পাই, বেশ কিছু রাত ঠিক 3-4টার সময় ঘুম ভেঙে যেত, আমি নাকি সুরে গান শুনতে পেতাম আমার রুমে, এবং তখন আমি ভয়ে আমি আমার মায়ের পাশে গিয়ে শুয়ে থাকতাম, এবং গানটা আসতো আমাদের বাড়ির একটা নারিকেল গাছ ছিল ওটার কর্নার থেকে, কিন্তু গানের যে কোন সুর কোন ভাষা কিছু কিন্তু আমি বুঝতে পারতাম না, কিন্তু নাক দিয়ে যে আওয়াজ হচ্ছে এটা আমি শুনতে পেতাম, এবং যখন আজান পড়তো অটোমেটিকলি সেটা বন্ধ হয়ে যেত।
এবং এটা কোনো মানে বাংলা ইংরেজি হিন্দি বা এরকম কোনো
কিছুই না। আর এরপর থেকে শুরু হলো আস্তে আস্তে, তারপরে আমার যখনই এরকম ইহত ধর আমি দোয়া পড়া শুরু করতাম অটোমেটিকলি, মানে এটা স্টপ হয়ে যেত। আর পজিটিভের কথা যেটা বললাম, যখন পজিটিভ হয়েছি আমি ফাইন্ড আউট করেছি যে হ্যাঁ আমি পজিটিভ, এবং পজিটিভ হওয়ার পর আশেপাশে যখন আমাকে, আমি পজিটিভের যখন ট্রিটমেন্টটা যেটাকে বলেনি, তখন কিন্তু সেটা ভাঙার জন্য অনেক ট্রাই করে, সামহাও আমি হাত পুড়িয়ে ফেলি, আনকনসিয়াস হয়ে যাই।
এখন আপনি বলছিলেন যে আপনার এখন
স্টিল, আমি আপনাকে শো করেছি যে আমার হাত কিছুদিন আগে যেটা হয়েছে হাত পুড়েছি, এবং টু উইকস আগে আমি ভূত এফএম শুনছিলাম, আমি আপনার সাথে শেয়ার করেছি শুনছিলাম, তখন হঠাৎ আমি রুম দেখেছি যে সেপটিক ট্যাঙ্ক বাস্ট করলে যেরকম গন্ধ আসে সেরকম, আমরা জানি যে যদি ঘরে কিছু খারাপ জিনিস প্রবেশ করে তখন বাজে গন্ধ আসে, এবং তখন আমি ওয়াশরুম সার্চ করলাম, দেখলাম যে না, তখন আমার একটা সাহস চলে আসে, আমি কিন্তু ভয় পাই না, আমি কিন্তু দেখি না কিন্তু অনুভব করি, তখন দোয়া পড়ি তো দেখি যে কিছুই নেই, তখন আমি বুঝতে পারলাম যে না কিছু একটা ঢুকছে, দোয়া পড়তে পড়তে ভোরবেলা সেটা
চলে গেছে,
এবং ভালো জিনিসও আমি ফিল করেছি, লাইক মাঝে মাঝে আতরের গন্ধ, মাঝে মধ্যে আপনার পারফিউমের গন্ধ এরকম।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমরা চাইবো যে আপনি এর পরেও যখন সময় পাবেন তখন আমাদের সাথে এসে আপনার আরো কিছু অভিজ্ঞতার কথা, যেহেতু আপনার রেগুলারই ঘটে বা আরো অনেক কিছুই যেগুলো না বলা থাকলো সেরকম ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করবেন, কি আসবেন তো?
অবশ্যই অবশ্যই, এনিটাইম। আর এটা কিন্তু বেসিক্যালি আমার লাইফ টাইম চলছে প্রতিনিয়ত,
সেজন্যই বলছি আপনার
সাথে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, আমার বাবা মা আমি দুইজনকে হারিয়েছি, এবং দুইটাই কিন্তু আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি
দুজনেরই,
এবং আমার একটা রিলেশন যে ব্রেক হয় সেটাও আমি স্বপ্নে দেখেছি। এবং আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাই যে 2000 সাল আমার জন্য অনেক স্মরণীয় ছিল, আমি স্বপ্নে দেখেছিলাম যে আমাকে কে একজন অন্ধকার বলছে যে তোমার নাম আজকে থেকে মাহনাজনা।
রাইট, আমি এটা ভুলে গেছিলাম।
রাইট, মাহনাজনা, তোমার নাম আজ থেকে নূর, যেটা আমরা আল্লাহর অংশকে বলি। আমি তার সাথে তর্ক করছি কিন্তু আমি তার ফেস দেখতে পাচ্ছিলাম না, পুরো ব্ল্যাক, মানে ফেসটা ব্ল্যাক। তো আমি তার সাথে তর্ক করতে করতে সেই স্বপ্নের মধ্যেই চিন্তা করছিলাম যে সে নূর বলছে, নূর তো আল্লাহর অংশ, খারাপ কি, হয়তো আমি ভালো কিছু করতে পারতাম যদি আমি সেটা কন্টিনিউ করতাম, হয়তো করতাম না, ইনশাল্লাহ আমি ট্রাই করছি সামহাও, যদি আমার দাদার আলৌকিকভাবে কিছু যদি হয় আমি আরো ক্যাপচার করতে। এবং আমি আপনাকে আবারও বলছি যে প্রতিনিয়ত কিন্তু আমি ফেস করছি অনেক সিচুয়েশন, অনেক কিছু, অনেক টের পাচ্ছি, এবং যখন ঘটে যায় তখন কিন্তু আমি নিজেও থান্ডার্ড হয়ে যাই, এবং আমি বিশ্বাস করি যে মানুষের সিক্স সেন্স বলেন বা একটা সুপার ন্যাচারাল, এটা অবশ্যই আছে, এটা মানুষ হয়তো উড়িয়ে দেয়, আসলে কিন্তু ঠিক না, এটা আছে, আমি নিজে প্রমাণ পাচ্ছি, কিন্তু আমি শেয়ার করি আপনাদের এই শোটা হওয়াতে আমি আসলে মানে ইয়ে ফিল করি। আরেকটা জিনিস রাসেল ভাই, আমি আবার আবার এক লাস্ট টাইম বলতে চাই, আমি যখন খুব স্ট্রেস থাকি, স্যাড থাকি, আপনাদের এই শোটা শুনলে আই রিয়েলি ফিল গুড, আমার চিয়ার আপ হয়ে যায়, মাঝে মধ্যে আপনাদের শো আমি ডাউনলোড করেও শুনি, যাতে আই ফিল
গুড। থ্যাংকস ফর বিং উইথ আস, অ্যান্ড আমি চাইবো যে আপনার, হ্যাঁ, আমরা খুব দ্রুতই আবার আপনাকে নিয়ে আসতে চাই, এবং তখন আরো নতুন নতুন কিছু ঘটনা হয়তো আমরা জানতে পারবো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা হচ্ছে এই সমস্ত বিষয়ে জানতে চান বা এরকম ধরনের ঘটনা আপনাদের যদি থেকে থাকে, আপনারা যদি শেয়ার করতে চান, তাহলে আমাদেরকে এসএমএস করুন, আমাদেরকে ইমেইল করুন, আমাদের এসএমএস করার ডিপিজে মোবাইলের মেসেজ অপশন গিয়ে টাইপ করুন ফুর্তি স্পেস, দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9847 নাম্বারে। আমরা যদি ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio40.fm, which is bhootfm@radio40.fm। এরপরে আরো কিছু দারুণ দারুণ ঘটনা আসছে আপনাদের জন্য, সো স্টে টিউন, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না।
This track was downloaded from fusionbd.com.
Bhoot FM, the night comes alive with Gramophone.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 12:32, আর চলছে ভূত এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন একেবারেই অন্যরকম উইথ গ্রামীণ ফোন, এবং আমরা চেষ্টা করছি আপনাদের চাহিদা পূরণ করতে, আপনাদের কার সাথে নতুন নতুন একটু ডিফারেন্ট টাইপের সব অতিথিদের পরিচয় করে দিতে, এবং সেই প্রথম দুজন যারা থাকেন প্রতিদিনই আমরা চেষ্টা করছি রাখতে, এবং আজকেও সেরকম দুজন ছিলেন যারা একেবারেই আলাদা। এখন আমাদের সাথে যারা আছেন তারা আপনাদের বেশ কিছু ঘটনা শোনাবেন, যে সমস্ত ঘটনাগুলো তাদের লাইফে ঘটে গেছে, এবং আপনি ধরেন আপনি আজকে ভূত এফএম শোনার পরে ঘুমিয়ে গেলেন, ঘুমে যাওয়ার পরে শুয়ে আছেন, হঠাৎ করে যদি জেগে ওঠেন রাত্রেবেলায় এবং যদি দেখেন যে আপনার বিছানায় একটা সাপ, তাহলে আপনার কেমন লাগবে? হ্যাঁ, এরকম একটা ঘটনা রয়েছে আমার কাছে, এবং এই মুহূর্তে সেরকম একটা ঘটনা আপনাদেরকে উপহার দিবেন একজন, এবং আপনার নামটা প্লিজ একটু আমাদেরকে বলবেন।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমি আব্দুল কাদের হেলাল, আমি এসেছি মিরপুর 13 নম্বর থেকে।
ওকে,
অ্যাকচুয়ালি রাসেল ভাই ঘটনাটা ঘটেছে হচ্ছে আপনার বনশ্রীতে ঢাকাতেই। ঘটনাটা হচ্ছে আমার ব্রাদার ইন ল পরশ ভাইয়া, সে অ্যাকচুয়ালি ভূত বিশ্বাস একদমই করে না, তো ভাইয়ার বাসার ঠিক পাশের বাসে ঘটনা ঘটেছে। ঘটনাটা মাসখানেক, ঠিক মাসখানেক আগে হবে। ঘটনা যে ব্যক্তি, সে ভদ্রলোক হচ্ছে ইতালি প্রবাসী একজন ভদ্রলোক, তার ওখানে তার বাড়ি, সে ভদ্রলোক থাকতেন হচ্ছে তিনতলায়। তো ঘটনাটা দিন হচ্ছে ভদ্রলোক দুপুরবেলা হঠাৎ লক্ষ্য করলেন যে তার বিছানায় একটা সাপ। তো তিনতলায় সাপ কী করে উঠলো, এটা খুবই একটা মানে অবাক ঘটনা। তো যাই হোক, উনি লোকজন নিয়ে হইচই করে সাপটাকে তিনি মারলেন, মেরে ফেলে তিনি সাপটাকে জানালা দিয়ে যখন বাইরে ফেললেন, সাপটা অ্যাকচুয়ালি নিচে পড়ে নাই, গাছের মধ্যে ঝুলে ছিল। তো যে কারণে বাইরে থেকে লোকজন সেটা দেখেছে, তো ফাইনালি কৌতূহলী লোকজন সেটাকে একসম নিচে ফেলেছে। সাপটা মোটামুটি 2-2.5 ফিটের মতো ছিল। তো ফাইনালি সাপটা সবাই দেখেছে যে সাপটা মৃত। তো সেদিন রাত্রেই ওই ভদ্রলোকে হঠাৎ করে মানে পেইন উঠলো, সে খুব সুস্থ একজন ব্যক্তি ছিল। তো তারপরে তাকে হসপিটালে নেওয়া হলো, নেওয়ার পরে ওই দিন ভোরে সে ব্যক্তি মারা যায়। মারা যাওয়ার পর ডাক্তাররা লক্ষ্য করে দেখেন যে তার ঘাড়ে 6টা সাপের কাটা দাগ। তো এটা অ্যাকচুয়ালি মানে বেশ একটু ভয়েরই এবং আতঙ্ক ছড়িয়েছিল। এটা হচ্ছে রাসেল ভাই অ্যাকচুয়ালি বনশ্রীতে এল ব্লকে। হ্যাঁ, আমি আপনাকে অ্যাড্রেসটা বলছি না, কিন্তু ওই এলাকা যারা আছে তারা সবাই মোটামুটি বিষয়টা জানে এবং বেশ আতঙ্ক ছড়িয়েছিল বিষয়টা।
ওকে, আমরা আরেকজন অতিথি আছেন আমাদের সাথে, আমাদের বাবু ভাই, আমরা তার কাছে একটা ঘটনা শুনে আসি, তারপরে আমরা আবারও ওনার কাছে ফিরে যাব। আর আপনারা অনেকেই SMS করে জানতে চাচ্ছেন বিভিন্ন সমস্যার কথা, এবং সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য আমরা হাফিজ ইনামকে একটু পরে আবার কিন্তু নিয়ে আসবো। সুতরাং সেই জন্য আপনাদের কাছে আপনাদের আমাদের সাথে থাকতে হবে, এবং বেশ কিছু প্রশ্ন জমুক, এবং সেই প্রশ্ন জমার পরেই আপনাদেরকে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সেই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে প্রচুর SMS করতে হবে, এবং SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করতে হবে ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 940 নম্বরে। আমাদের যদি ইমেল করতে চান আপনারা, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, হুইচ ইজ bhutfm@radiofurti.fm। আমার কাছে বেশ কিছু SMS অলরেডি আছে। শিশির আমাকে SMS করেছেন পান্থপদ থেকে, এবং তিনি বলছেন যে অনেক ভয় লাগছে তার কাছে। যদি আমরা এখন কিন্তু ভয়ের কোনো প্রসঙ্গে এখনো আসিনি, একটা ঘটনা কেবল গেল, এরপরে আরো বেশ কিছু ঘটনা রয়েছে। মিরপুর 10 থেকে আমাদের দিনার, আচ্ছা না, দিনার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারি কিনা সেটা জানতে চেয়েছেন। আমাদেরকে আজমি যশোর থেকে SMS করেছেন, এবং আমাদেরকে তিনি বলছেন যে অনেকে বলে যে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আসলে কি তাই? এটা আমি ঠিক বলতে পারবো না, তবে এটা এই প্রশ্নটা আমি না হয় আমি দেওয়ার চেষ্টা করবো কারো মাধ্যমে, আমি জানি না, এখানে অনেকে হয়তো জানতে পারেন, কেউ যদি জানেন তাহলে নিশ্চয়ই আপনাকে জানিয়ে দেবেন তার উত্তরটা। ব্ল্যাক মোহাম্মদ আলামিন আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে, এবং তিনি ভূত এফএম অনেক প্রশংসা করেছেন। মেহজাবিন আমাদের SMS করেছেন, এবং অনেক আশা করে তিনি মেল করছেন, এবং তিনি বলেন যে পড়লেন তো ভাই, আপনার মেল যদি সিলেক্টেড হয়, আপনার স্টোরিটা যদি সিলেক্টেড স্টোরি হয়, তাহলে অবশ্যই সেটা পড়া হবে, বা আপনার ঘটনাটা অবশ্যই সবার সাথে শেয়ার করা হবে। সো আপনি বুঝতেই পারছেন আপনাকে তাহলে আর একটু বেটার কিছু একটু পাঠাতে হবে। আর যার অনেকেই আছেন কিন্তু এরকম যে হয়তো একবার ঘটনা পাঠিয়েছেন, সেই ঘটনাটা সিলেক্ট করিনি আমরা, দ্যাটস ওয়াই আপনি হয়তো আর ঘটনা পাঠাচ্ছেন না, বাট ডোন্ট ডু দ্যাট। আপনি আরও একবার যদি পাঠান, আবার কে জানে যে আপনার সেকেন্ড যে ঘটনাটা সেটা হয়তো অনেক ভালো, প্রথম ঘটনাটা হয়তো অত বেশি ভালো ছিল না, সেটা যদি সিলেক্ট হয়ে যায় তাহলে ডেফিনেটলি আমরা সেটা অবশ্যই সবার সাথে শেয়ার করব। আমাদেরকে রাকিব SMS করেছেন মাহি আমাদেরকে, এছাড়াও রিসাত আমাদের SMS করেছেন জান্নাত রবিন, এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি সুমন টঙ্গী থেকে, শাকিল চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন, অনামিকা আমাদের ময়মনসিং থেকে SMS করেছেন, এবং তিনি রেকর্ডেড ফাইল অর্থাৎ অডিও ক্লিপ প্লে করতে বলেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন, তিনি এসএমএস করেছেন অনামিকা, এছাড়াও প্রিন্স আমাদের এসএমএস করেছেন এবং এবং আমাদেরকে এসএমএস এবং তিনি বলছেন যে মাহানাসকে একটু প্লিজ বলুন যেন বাংলাদেশ টি টোয়েন্টিতে জিতে যায়, এই ব্যাপারটা নিয়ে যেন তিনি একটু চেষ্টা করেন আর কি। আচ্ছা ওকে, আমাদেরকে সাফায়াত এসএমএস করেছেন, কুমিল্লা থেকে লিখেছেন আই লাভ ভূত এফ এম। আমাদের জুয়েল এসএমএস করেছেন সোনারগাঁও থেকে, এছাড়া মিরপুর দশ থেকে আমাদের এসএমএস করেছেন, আচ্ছা আবারও এসএমএস করেছেন কোন একজন, নামটা লিখেননি, শাহিন মিরপুর থেকে আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এবং তিনি বলছেন যে আচ্ছা কোন একজনের বয়স 29 বছর, তাকে 3 বছর যাবত খুঁজে পাওয়া যাচ্ছে না, তার সাথে যোগাযোগ করতে চান হয়তো এরকম একটা কিছু। আমাদেরকে জান্নাত রবিন এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে আরো অনেকেই। আপনি যদি এসএমএস করতে চান তাহলে তো নিয়মটা আমি জানি, জানিয়েই দিলাম এবং আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বাবুভাইয়ের কাছে, তার কাছে একটা ঘটনা শোনার জন্য। বাবুভাই আজকে যে ঘটনাটা বলবেন সেটা কোথাকার ঘটনা এবং একটু যদি জানাতেন কার ঘটনা আর কি।
থ্যাংক ইউ রাসেল ভাই। এই ঘটনাটা হচ্ছে সমীর সাহা নামে একজন আমাকে লিখে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে।
আচ্ছা,
আর তার ঘটনাটা অনেকটা ব্ল্যাক ম্যাজিক টাইপের এগুলোর উপর আর কি।
আচ্ছা শুনি আমরা ঘটনাটা।
ওকে, সমীর সাহা উনি লিখেছেন আমাকে আপনার পশ্চিমবঙ্গ থেকে লিখেছে। তখন তার বয়স 18-19 বছর এবং সে সময় সে বেশ বাউন্ডুলে ছিল, ঘোরাফেরা করতো এদিক ওদিক দুপুরবেলা বিশেষ করে। তো একদিন দুপুরে সেরকম ঘোরাফেরা করতে করতে তাদের ওখানে একটা নদী ছিল, নদীর পাশে গাছের গোড়ায় দেখে একজন আপনার তান্ত্রিকের মতো বসা, চুল টুল জটটট বাঁধা এবং মানে যারা অনেকটা আপনার মুনি ঋষি টাইপের আর কি, বাট হি ডাজন্ট লুক অ্যাকচুয়ালি কোয়াইট লাইক আপনার যে খুব সাধু পুরুষের মতো নয়, তার জট টট বাঁধা মানে বেশ অনেকটা তান্ত্রিক টাইপের, গলায় রুদ্রাক্ষের মালা টালা আর কি। তো দেখে ও দেখে কিছুক্ষণ বেশ কিউরিয়াস হয়ে তাকা থাকে, কারণ ওই গাছের গোড়ায় সাধারণত কেউ বসতো না কখনো, এরকম মানে বসা মানুষকে সে দেখেনি।
আচ্ছা,
তো অনেকক্ষণ কিউরিয়াস হয়ে তার দিকে তাকিয়ে থাকে, তাকিয়ে থেকে আস্তে আস্তে কাছে যায়, কাছে যে সে কিউরিয়াসিটি থেকে তাকে জিজ্ঞেস করে যে আপনি কে। তো লোকটা তার দিকে তাকায়, তাকায় তাকে হাতে ডাকে, কাছে ডাকে, কাছে ডেকে বসতে বলে। তো বসে, বসার পরে কিছুক্ষণ বসে থাকে, লোকটা আপনার তার কথার কোনো উত্তর দিচ্ছে না বা তার ধ্যানে সে আছে আর কি। তো এরকম সময় সে আবার জিজ্ঞেস করে, তো লোকটা এক সময় চোখ খুলে বলে কি তুই আমার কাছে চা কি চাইবি, তোর যে কোনো একটা মানে আমি আশা পূরণ করে দিব আজকে।
আচ্ছা,
তোর কাছে চা। তো বেশ হঠাৎ হচকচে যায়, কি ব্যাপার হঠাৎ করে আমাকে বলতেছে যে একটা আশা পূরণ করে দিবে। তো এক সেকেন্ড অনেক কিছু চিন্তা করতে হয় কি চাইবে সে। তো চাইতে চাইতে সে বলে আমাকে অনেক ক্ষমতা দেন, আমি অনেক ক্ষমতা চাই আপনার কাছে।
ওকে,
তো এটা বলার পরে ওই ঋষি বলে যা ক্ষমতা পাবি, কিন্তু ক্ষমতা তো সোজা না, ক্ষমতা পাইতে গেলে তো কিছু কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে বলে যে ওই যে সামনে দেখছিস শ্মশান, ওই শ্মশানের থেকে এতটুক দূরে একটা এরকম বাচ্চার ই পুঁতে রাখছে, ওইটা অনেকেই জানে না, ওটা এমন জায়গায় পোতা আছে কেউ জানে না, আমি তোকে বলে দিব, ওখানে যাবি ওই বাচ্চার যে ওই মাথার খুলিটা ওটা নিয়ে আসবি, এরকম কিছু বলে। তো শোনার পর বলে কি এটা নিয়ে আসবো, এটা নিয়ে আসলে ক্ষমতা পাবো, বলে হ্যাঁ তুই যা চাবি, তুই যা করতে চাবি তাই পাবি তুই। তো ওই সমীর সাহা কথাটা শোনে, শোনার পরে সে খুব একটু মানে ইন্টারেস্টেড হয় আবার ভয়ও পায় যে শ্মশানের কাছে যেতে হবে রাত্রেবেলা, যে মরার খুলি নিয়ে আসতে হবে এসে বলে। তো তখন সে ওই ঋষিকে জিজ্ঞেস করে যে আমি এমনি চলে গেলেই হবে। তো সে এসব কাহিনী এর আগে অনেক শুনছে, যে অনেকে বলে যে অমাবস্যা পূর্ণিমা রাতে এরকম যেতে হয় সেই। তো বলে না এরকম কোনো বাধ্যবাধকতা নাই, তুই রাতের বেলা যাবি কিন্তু রাত মানে 12টার পরে আর কি, গভীর রাতে তোকে যেতে হবে, যে নিয়ে আসতে হবে। তো সমীর আপনার কথাটা শুনে চলে আসে ওখান থেকে, সে আর যায় না এবং সে 2-4 দিন পরে আবার ভুলেও যায় কথাটা, এটা নিয়ে সে কোনো আগ্রহ প্রকাশ করে না। তো এরপরে সে তখন আপনার সেই মনে ম্যাট্রিক পাশ করছিল সময়টা, তার মানে পড়াশোনা একটা গ্যাপ চলছিল সে সময়। তো এরকম একদিন সে আরেকদিন দুপুর দিয়ে আসছে, ওই দিন ঠিক তার রাস্তার মধ্যেই সেই ঋষিটার সাথে দেখা হয় তার। তো সে তাকে দেখে প্রথমেই খুব ধমক দেয়, ধমক দেওয়া তোকে বলছিলাম ওটা নিয়ে আসতে, তুই আনলি না তোর ক্ষতি হবে। তো এই কথা শুনে সে বলে কি ক্ষতি হবে, আপনি আমার এরকম ভয় দেখাইতেছেন, আমি আনবো না, আমার ইচ্ছা নাই, আমি করবো না এটা। কয় না তুই তো আমাকে কথা দিছিস, কথা দিছিস তোর করতে পারলে তোর ক্ষতি হবে। তো সে এটা শুনে খুব একটা কেয়ার করে না, সে জোর করে বাসায় চলে আসে তাড়াতাড়ি। তো বাসায় চলে আসার পরে তার খুব অস্থির লাগতে থাকে, মনে হয় যে তার শ্বাসকষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসতেছে, এসে বিভিন্ন রকমের তার প্রবলেম সে ফেস করে। করার পরে সে ওই দিন রাতে যখন ঘুমায় তখন সে রাত্রেবেলা শুনতে পায় যে তার জানলার পাশ থেকে ওই ঋষি সেই মানে গুরু গম্ভীর গলায় কথা বলতেছে যে তোর কিন্তু ক্ষতি হবে, এবং সে খুব ভয় পেয়ে যায় যে আমি শুয়ে আছি ঘুমের মধ্যে এরকম পাশ থেকে বলতেছে, জেগে জেগে উঠে ভয় পায় এবং মনে হয় যে ওর দরজার আশেপাশে কেউ নিঃশ্বাস ফেলতেছে জোরে জোরে। হ্যাঁ, এরকম কিছু জিনিসপত্র সে শোনে, শোনার পরে সে খুব ভয় পেয়ে যায়। তো এক পর্যায়ে সে চিন্তা করে যে না, মানে ও যেহেতু কাজটা বলছে এবং মানে তার জিনিসটা এমন একটা সিচুয়েশন তার দাঁড়াইছিল সে নাকি অকারণেই ভয় পেত, বসে থেকেও মনে হচ্ছে কি যেন হচ্ছে, কেউ আসছে আশপাশ থেকে, এরকম একটা মানে ইউনো সেন্স সে ফিল করত। তো সে একদিন এরকম চিন্তা ভাবনা করে সে মানে মোটিভেটেড হয় যে আমি যাব, কাজটা করি, ক্ষমতাও তো পাবো আর ভয়ও আপনার যে জিনিসটা আছে যে ভয়টা জয় হয়ে যাক আর ক্ষমতাও পাবো। তো একদিন রাতে সে এরকম ডিসাইড করে যে ওখানে যাওয়ার, এবং সে তার এক বন্ধুকে জোগাড় করে তার সাথে যাওয়ার জন্য, একলা যেতে সাহস পায় না, এক বন্ধুকে বলে সে, এবং বন্ধুকে এটাও বলে যে সে ক্ষমতা ভাগাভাগি করবে তার বন্ধুর সাথে। তো এই ধরনের কোনো ডিল তার সাথে সে রিসিভ ছিল না। এনিওয়ে, সে রাতের বেলা তার বন্ধুকে নিয়ে ওখানে রওনা দেয়, এবং সে ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল সে নাকি মানে অনেক কিছু মানে উদ্ভট জিনিস দেখে যেটা নাকি মানুষ মানে সে এক্সপ্লেইন আনএক্সপ্লেইনেবল থিংস। যেমন সে যখন যাচ্ছে ওর মনে হচ্ছে যে গাছের যে পাতাগুলো পাশে সেগুলো সরসর করে কেউ পার হয়ে যাচ্ছে আশপাশ থেকে, এরকম কিছু জিনিস তার ক্ষেত্রে ঘটে। তো সে এরকমও ভাবে যে এটা আমার মনের কল্পনা হতে পারে, বাট তারপরও সে একসময় সেই শ্মশান ঘাটের কাছে যায়। তো ওই কাছে যেয়ে সে ওই ঋষির যে মানে ডিরেকশন অনুযায়ী যেভাবে খুঁজতে হবে আর কি কবরটা, তো সে খুঁজে খুঁজে সেটাকে ডিটেক্ট করে জায়গাটা। তো জায়গাটা ডিটেক্ট করার পরে মাটি খোঁড়ার পালা, তো ওর সাথে একটা লাঠির মতো নিয়ে এসেছিল শক্ত বাঁশের মতো, সেটা দিয়ে সে খোঁড়ার চেষ্টা করে আস্তে আস্তে সরায়। তো সরাতে সরাতে বেশ খানিকটা গর্ত নাকি করে ফেলে, যেখানে আপনার মনে করেন যে হাত ঢুকবে আর কি এরকম। তো ওখানে হাত ঢুকায় সে আস্তে আস্তে সরাতে থাকে। তো যখন হাতটা ঢুকে সরাতে থাকে, এই সময় নাকি তার হাতটাকে চেপে ধরে, এবং হাতটা যে চেপে ধরছে যে সে ফিল করে জাস্ট লাইক একটা কঙ্কালের হাত যদি কারো হাত চেপে ধরে শক্ত করে, সেরকম ভাবে তার হাতটা চেপে ধরে, এবং হাতটাকে সে ছাড়ানোর অনেক চেষ্টা করে, সে ছাড়াতে পারতে থাকে না। এবং ওর এই চিৎকার চাচামি শুনে তার বন্ধু কাছে আসে যে কি হয়েছে, তুই ভয় পাচ্ছিস কেন। ঠিক এই সময় নাকি দেখে যে তাদের থেকে প্রায় 10 ফিট দূরে ঠিক নদীর পাড়ে সেই ঋষি দাঁড়ায় আছে এবং হাসতেছে, এবং হাসির শব্দ শুনে তার বন্ধু তাকে ছেড়ে দৌড়ায় পলা যায় ঋষিকে দেখে, আর সে ওখানে সেন্সলেস হয়ে যায় আর কি, তার আর আপনার ই থাকে না, হুশ থাকে না। তো পরবর্তীতে সকালে নিজেকে ফাইন্ড আউট করে যে সে ওই শ্মশানের কাছেই পড়ে আছে, এবং মানে সে মাটি খোঁড়া কিন্তু তার হাত কোনো ধরা নাই কারো, মানে সেই ওই যে জায়গাটা খুঁটছে তার থেকে ধরেন কিছু দূরে এসে পড়ে আছে। তো এটাই ছিল সমীর সাহার কাহিনী রাসেল ভাই।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের অলরেডি বেশ কিছু SMS চলে এসছে, তবে তার আগে আমাদেরকে ছোট্ট বিরতিতে যেতে হবে, সো আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না, এবং তারপরে আবার আপনাদের SMS নিয়ে ফিরে আসছি। সো স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com.
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
শুনছেন সব সময় রেডিও ফুর্তি, আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা চলছে ভূত FM, আর ভূত FM একদম একবারেই অন্যরকম উইথ গ্রামিনফোন। আপনারা এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতে থাকবেন আশা করি, এবং আপনাদের নিয়েই আমরা যেতে চাই বহুদূর। প্রীতম আমাদের SMS করেছেন সিলেট থেকে, এবং তিনি বলেছেন যে আমার মনটা খুব খারাপ, খুব ভয় পেতে চাই ভূত FM শুনে, দেখা যাক কি হয়। পাপ্পু আমাদের SMS করেছেন, এবং আমাদের SMS করেছেন রাব্বানি জুরাইন পোস্তগোলা থেকে, আমাদের SMS করেছেন একটা রতন ঢাকা ওয়ারি থেকে, আমরা একবার পেয়েছি আপনার SMS না আমাদেরকে। এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি DJ আমির, তিনি SMS করেছেন পুইজালা থেকে, সাব্বির আমাদের SMS করেছেন, এবং আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি সোহেল তানভীর নেত্রকোনা থেকে, এবং তিনি বলছেন যে আমার কাছে মাঝে মাঝে ঘুমের সময় বোবা ধরে। আচ্ছা, বোবা ধরার ব্যাপারটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আপনার এই ব্যাপারটাও। আকাশ আমাদের SMS করছেন, SMS করছেন আমাদের সুমন নারায়ণগঞ্জ থেকে, আমাদেরকে SMS করেছেন আরো অনেকেই, যেমন আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে শাওন যাত্রাবাড়ি থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন। আচ্ছা, তিনি বলছেন যে আমার কাছে অনেক বিপজ্জনক গল্প আছে যা শুনলে সবাই মানে ভয় অজ্ঞান হয়ে যাবে। ওকে, আপনি আপনার ঘটনাগুলো পাঠিয়ে দিচ্ছেন না কেন? তাহলে তো সেই বিপজ্জনক ঘটনাগুলো, সেই মানে না পাঠানোর বিপদের কারণটা কি আর কি, সেটা আমাদের একটু জানালে ভালো হয়। আমাদের অ্যাড্রেসটা আমরা বলেই দিচ্ছি আপনাকে, সুতরাং আপনি দেরি না করে পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। বিলাল হোসেন আমাদের SMS করেছেন যশোর থেকে। কৌশিক আমাদের শ্রীপুর থেকে SMS করেছেন। নাজমুল তাজমুল আমাদের SMS করেছেন এবং আমাদেরকে, এবং তিনি বলছেন যে ফ্রাইডে আসলেই আমি অপেক্ষায় থাকি কখন 12টা বাজবে। সুমন আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে। নোমান আমাদেরকে রাব্বি SMS করেছেন তালতলা থেকে। আমাদেরকে শ্যামলী SMS করে, শ্যামলী জাহান বিক্রমপুর থেকে SMS করেছেন। শাহিন আলম আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে প্রিন্স, এবং তিনি লিখেছেন অসাম লাগছে আমাদেরকে। সাইদুল আজিজুল SMS করেছেন, তারা দুই ভাই একসাথে ভূতাফেম শুনছেন। সিয়াম আমাদের SMS করেছেন বরিশাল থেকে। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি, আচ্ছা, ফখরুল ইসলাম ফার্মগেট থেকে ফার্স্ট SMS করলেন তিনি। মুন্নি আমাদের SMS করছেন, SMS করছেন অর্ক ধানমন্ডি থেকে। এছাড়া আমাদের SMS করছেন রাজকুমারী। এছাড়াও আনিসুর জামান বাঁধন SMS করছেন আমাদেরকে। ফয়সাল আমাদের SMS করছেন, SMS করছেন রাফি সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 940 নম্বরে। যারা বিভিন্ন প্রশ্ন করছেন এবং সেই প্রশ্নগুলো কিন্তু আমি জমিয়ে রাখছি, সেগুলো আমরা কিছুক্ষণ পরে আবারও সেই প্রশ্নের উত্তর দেব। আমাদের হাফিজ এনাম এখানে যেহেতু রয়েছেন, তিনি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন আর কি। সো আমাদের সাথে থাকতে হবে আপনাদেরকে। আমরা চলে যাচ্ছি আরও একটি ঘটনায়। ভাই আপনার নামটা প্লিজ একটু বলে আবার ঘটনা শুরু করবেন।
থ্যাংক ইউ আসেল ভাই, আমি আব্দুল কাদের হেলাল ফ্রম মিরপুর 13 এগেইন। এখন আমি যে ঘটনাটি বলবো রাসেল ভাই, এটা হয়েছে অ্যাকচুয়ালি কুমিল্লাতে, আমাদের দেশের বাড়ি কুমিল্লাতে, বছর খানেক আগে। তো অ্যাকচুয়ালি রাসেল ভাই, ঘটনাটা আমি প্রথমে পেয়েছি পেপারে দেখে। দেন যে গ্রামে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমার খাড়ার বাড়ির পাশের গ্রামে আর কি। তো দেন হচ্ছে আমি আমার কাজিনকে বলেছিলাম সেখানে গিয়ে খোঁজখবর নিতে, কথাবার্তা বলতে। তো ফাইনালি আমি ডিটেলস জেনে এসেছি আপনাকে কথা বলার জন্য। তো অ্যাকচুয়ালি হাসান ভাই, সেই গ্রামটার নাম হচ্ছে পয়াত, কুমিল্লার বুড়িচং থানার আন্ডারে পড়েছে গ্রামটা। ওখানে যেটা হয়েছে, একবার একদিন দুপুরবেলা স্বামী এবং স্ত্রী পুকুরে গিয়েছে গোসল করার জন্য। তো স্ত্রী হচ্ছে পুকুরে মগ দিয়ে গোসল করছিল আর স্বামী পুকুরে অলরেডি নেমে গোসল করছিল। তো স্ত্রী হঠাৎ লক্ষ্য করে দেখলো যে তার স্বামী বেশ অনেকক্ষণ ধরে পুকুর ডুব দিয়ে উঠছে না। তো এটা লক্ষ্য করে তখন স্ত্রী বেশ চিল্লাফালা শুরু করে দিল আর কি। তখন প্রতিবেশী লোকজন এবং আশপাশে যারা ছিল তারা সবাই পুকুর ঝাঁপিয়ে পড়ে লোকটাকে খুঁজতে লাগলো। তো তারা অনেক খোঁজাখুঁজি করে তাকে পায় নাই। তো এভাবে আস্তে আস্তে এই ঘটনাটা আশপাশে প্রায় মোটামুটি 10 গ্রামে ছড়ায় গেল আর কি। এরপরে আপনার লোকজন ওদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই বেশ খোঁজাখুঁজি করলো তন্ন তন্ন করে, কিন্তু কোথাও কিছু পেল না। ফাইনালি আপনার কুমিল্লা শহর থেকে ডুবুরির যারা দল আছে ওদেরকে ডাকা হলো। ডুবুরির দলরা ওই রাতে সারা রাত ওরা ওদের মতো করে খোঁজাখুঁজি করলো, তাতে কোনো কিছু পাওয়া গেল না, কোনো নিউজ পাওয়া গেল না। পরদিন সকালে মেশিন দিয়ে সেই পুকুরটা পুরোপুরি সেচে ফেলা হলো। সেচে ফেলেও দেখা গেল যে পুরো কিছু নাই, কোনো মানে কোনো কিছু চিহ্ন পাওয়া গেল না। তারপরে এটা নিয়ে তো মানে বেশ আতঙ্ক তৈরি হলো মানে পুরো এলাকাতেই। তার পাশের গ্রামে এক মানে বেশ খ্যাতনামে কবিরাজ ছিল আর কি, তাকে ডাকা হলো। তো সেই কবিরাজ তার মতো করে কাজকাম করলো। এটা মোটামুটি সে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ মতো অলরেডি আর কি চলে গেছে। তো সে কবিরাজ তার মতো করে খোঁজাখুঁজি করে তো সে পরে জানালো যে তাকে পাওয়া যাবে, বাট একটু সময় লাগবে। তো এখন সেই ফ্যামিলি থেকে বলা হলো যে ঠিক আছে, কিন্তু তাকে ফিরিয়ে আনতে হবে যে করেই হোক। তো তারপরে সে কবিরাজ তার মতো করে তার যে পানি পড়া, তেল পড়া বা ধ্যান এগুলো সে করলো। ফাইনালি 13 দিন পরে, মোটামুটি 13 দিন লোকটা লাপাত্তা হওয়ার 13 দিন পরে একদিন রাতে সেই লোকটার বাড়ির ছাদের মানে টিনের ছাদ ছিল, সেখানে বিকট শব্দ। এখন শব্দ শুনে তার পরিবারের লোকজন দৌড়ে গিয়ে দেখে যে সেই ভদ্রলোক যে নিখোঁজ হয়েছিল সে বাড়ির সামনে বসে আছে বেশ আহত অবস্থায়, তার শরীরে অনেক অত্যাচারের দাগ, মারের দাগ। তো তাকে ঘরে নিয়ে আসা হলো। তারপর আপনার সেই কবিরাজ এসে তার মতো করে পানি পড়া তাকে দিল, দেন লোকটা টুকটাক কথা বলা শুরু করলো আর কি। তো তাকে জিজ্ঞেস করা হলো যে সে এতদিন কোথায় ছিল। তো ওই লোকটা কিছুই বলতে পারলো না, কিন্তু সে ছিল খুব দুর্বল এবং আহত অবস্থায়। তো পরে সে কবিরাজ বলল যে খুব সম্ভবত তাকে পুকুর থেকে কোনো জিন তাকে নিয়ে গিয়েছিল, বিকজ সে তাকে যেদিন পুকুর থেকে নেওয়া হয় তার আগে সম্ভবত সে ওই জিনিস থেকে কোনোরকম বেয়াদবি করেছিল। তো আসলে এটা ছিল আমার ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে, আমরা পরবর্তী ঘটনা যাব। বাবু ভাই আবার আসছেন এবং তারপরে আমরা আবার ফিরে আসবো আপনাদের কাছে। আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে অলরেডি SMS করে খোঁজ খবর নিয়ে বিভিন্ন প্রশ্ন করছেন এবং প্রশ্নগুলো অনেক ইন্টারেস্টিং, যে সমস্ত প্রশ্নগুলো আসলে আমাদের উত্তর দেওয়ার কোনো মানে উপায় ছিল না। আজকে হয়তো অনেক প্রশ্নে আমরা উত্তর দিতে পারবো, সেটা আমাদের অবশ্যই মানে একটু পরে, অবশ্যই এই দুটো ঘটনার পরে আরও একটা ঘটনা রয়েছে, তারপরে আমরা সেই সমস্ত প্রসঙ্গে যাব। সেই পর্যন্ত একটু আপনাদের অপেক্ষা করে থাকতে হবে। সুতরাং অবশ্যই 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 ঘুমিয়ে যাবেন না, যারা বিশেষ করে প্রশ্ন করেছেন তারা তো একেবারেই ঘুমানো যাবে না। এবং আমাদেরকে SMS করেছেন আরও অনেকেই, সেই SMS গুলো অবশ্য ওই রিলেটেড, সো আমরা সেই সমস্ত SMS গুলো জমিয়ে রাখছি আমাদের ঘটনাগুলো শুনতে শুনতেই। সেই ফাঁকে ফাঁকে আমরা আপনারা SMS করতে থাকুন এবং জানিয়ে দিন আপনাদের প্রশ্নগুলো। আমরা যাচ্ছি আবার বাবু ভাইয়ের কাছে তার সেকেন্ড ঘটনার জন্য।
থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা যিনি বলেছেন উনি তার নাম শেয়ার করবেন না, প্লাস ওনার লোকেশনও না, যেহেতু উনি ওনার পার্সোনাল লাইফের কাহিনী এবং ওনার পার্সোনাল লাইফ ইনভলভ। তবে ঢাকা শহরের কোন একটা জায়গায় এই কাহিনীটা, তো একটা বাড়িতে আর কি যিনি ছিলেন, ধরে নিলাম ওনার নাম বা এক্স, উনি একটা বাড়িতে উঠেছিলেন, উনি আর ওনার স্ত্রী, উনি ব্যবসায়ী মানুষ ছিলেন, বাসায় খুব একটা থাকতে পারতেন না। তো বিয়ের পর ওনারা বেশ বড় একটা বাড়ি নেন ঢাকা শহরেই কোনো একটা জায়গায়, এখন বেশ পরিচিত একটা জায়গায়, এবং বাসাটা বেশ বড় সাইজের, প্রায় 7.5 কাঠা মতো প্লট বড় একটা জায়গা, পাশে বাগান বাড়ি, বাগান টাইপেরই, গাছ গাছালি আছে। তো ওখানে উনি থাকতেন, তো প্রায় সন্ধ্যার সময় আসতেন, এসে বাসায় দেখতেন যে অন্ধকার, পাশের বাড়িতেও মানুষ নাই খুব একটা। এবং এই ঘটনাটা মানে বেশ কিছু আগের, 10-15 বছর বা 20 বছর আগের ঘটনা, মানুষজন বাসার আশেপাশে সন্ধ্যার পর বেশ কোয়াইট হয়ে যেত এলাকাটা। তো উনি আসলে ওনাকে ভাবি বলতেন যে ওনার ভয় লাগে, মানে কেমন শব্দ হয় বাড়িতে, এবং নিচতলায় মানুষ নাই, সেখান থেকেও মানে নিচতলাটা খালি ছিল আর কি, যেখানে ছিল সেখানে আপনার দিনের বেলা একটা অফিসের মতো ছিল, কিছু আর কি আপনার স্টক রাখতো, মালপত্র রাখতো, আর কেউ থাকতো না আর কি। তো বলতো নিচতলা থেকে শব্দ আসে, বেশ কেমন জানি মনে হয় সিঁড়িতে কেউ হাঁটে। তো উনি এটাকে ভ্রুক্ষেপ করতেন না, যেহেতু তিনি ব্যবসায়ী মানুষ সেটা উনি গায়ে মাখতেন না। তো একদিন রাতের ঘটনা, একদিন উনি শুয়েছেন, যথারীতি ভাবিও শুয়েছেন, টেলিভিশন চলছিল। তো টেলিভিশন চলতে চলতে মানে আর কি একসময় টেলিভিশন বন্ধ হয়ে যায়, মানে ওই ঝিঝি আর কি, তখন সময় আপনার ডিশ নেটওয়ার্ক ওরকম ছিল না আর কি, তখন BTV চলতো আর কি। তো ঝিঝি হচ্ছে টেলিভিশন, এরকম হতে হতে একসময় মানে টেলিভিশন চলে গেছে, ঝিঝি হচ্ছে, ওনারা শুয়ে আছেন। তো ওনার ঘুম এসে গিয়েছিল, ঘুম ভাঙে হঠাৎ, উনি উঠে দেখে যে ভাবি উঠে জানি কি খাচ্ছেন পাশে শুয়ে। তো উনি দেখে যে সব অন্ধকার, আশেপাশে চারিপাশে ঝিঝি চলছে, সাউন্ড খুব সামান্য। তো উনি টিভিটা ফার্স্টে বন্ধ করেন, তারপর ভাবিকে জিজ্ঞেস করেন, আচ্ছা আলো তো ডিম লাইট জ্বলছে, কি ব্যাপার রাতের বেলা তুমি কি খাচ্ছ এরকম রাতে? তো ভাবি বলতেছে, কেন মাছ খাচ্ছি, তুমি খাবা তাকে সাথে? তো উনি মাছ খাচ্ছে রাতের বেলা, তখন একটা উনি আষ্টে টাইপের একটা গন্ধ পান। তো উনি খেয়াল করে দেখে ওই ভাবির হাতে কাঁচা মাছ, ছোট মাছ কোনো, সেটা চাবায় খাচ্ছে সে, মানে ইটস লাইক কুকটু হতে পারতো কিন্তু কাঁচা, এবং আষ্টের গন্ধ আসতেছে ওনার কাছ থেকে। উনি প্রচন্ড শকড হন, মানে সীমাহীন একটা শকড, যে হোয়াট ইজ দিস, এরকম একটা ঘটনা তো ঘটার কথা না, কাঁচা মাছ খাচ্ছে সুস্থ মানুষ। তো উনি মানে বলে, তোমার মাথা ঠিক আছে, এটা কি করতেছো তুমি? তো বসে বলতেছে যে মাছ খাচ্ছি, তুমি খাবা তাকে সাথে? তো উনি মানে অবাক হয়ে যায় যে উনি কথা বলতেছে, কথাটা একটা হিস্ট্রিয়া গুস্ত রোগীর মতো আর কি, মানে একই কথা 2-3 বার বলতেছে। তো উনি লাফ দিয়ে উঠে বসে, উঠে লাইট চালায়। তো উনি যখন লাইট জ্বালায় দেখে ভাবি শুয়ে পড়ে, মানে বিছানায় পড়ে যায় অত ঘুমের মতো, ওনার হাতে দেখে ওই যে ফ্রিজে মাছের প্যাকেট ছিল, সেই প্যাকেটটা তখন পড়ে আসছে কয়েকটা মাছ। তো এই অবস্থায় দেখে উনি মানে ভাবি শুয়ে আছে, মুখ দিয়ে মানে ফেনা গড়াচ্ছে এসে। তো উনি ওনাকে ক্লিন আপ করে, ক্লিন আপ করে আবার ডাকে ঘুম থেকে উঠে। ভাবি উঠে এগুলো রিকল করতে পারে না কিছু, যে উনি কি করছে। তো উনি বলে যে এরকম এরকম করছো তুমি, এই ব্যাপার। তো সেটা মানে ভাবি রিকল করে না, সে বলে তার কিছুই মনে নেই। তো উনি যথেষ্ট মানে এটা নিয়ে আবার চিন্তিত হয়ে যায় যে কি ব্যাপার, এরকম একটা ঘটনা ঘটলো এবং সে মনে করতে পারতেছে না। তো যেহেতু শিক্ষিত মানুষ, উনি ফার্স্টে চিন্তা করে কি এটা কি কোনো স্লিপ ওয়াক টাইপের ব্যাপার, যে মানুষ ঘুমের মধ্যে অনেক কিছু চিন্তা করে বা সামথিং লাইক দ্যাট। তেমন চিন্তা করে উনি সিদ্ধান্ত নেয় যে আমি দেখি জেগে থাকি। উনি জেগে যখন থাকে ভাবি ঘুমা যায়, পরে দেখে যে উনি ঘুমের মধ্যে ভাবি ফিস 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 করে কথা বলে। তো এই পর্যায়ে উনি মানে খুব ভয় পায়। পরদিন উনি এই কথাটা ওনার ফ্যামিলির সাথে, ওনার বড় ভাই এবং ওনার মানে যারা খুব নিকট মানুষ তাদের সাথে আলাপ করে। তো তারা ওনাকে বলে যে তোমার বাসায় যারা মুরব্বী তারা বলে যে তুমি কি বাসাটাকে ই করছিলা, মিরার দিছিলা, বাসাটাকে বন্ধ করছিলা, সামথিং ক্যান বি রং, অনেক কিছু থাকে, উপরি জিনিস থাকে। তো উনি উপরি জিনিস বলতে উনি বুঝে, আমরা অনেকেই বুঝি উপরি জিনিস বলতে ওরা কি বুঝায়, যে ভূত প্রেত জিন যে যেভাবে বিশ্বাস করে আর কি, সেই ব্যাপারটা। তো এটা শোনার পরে উনি বলে যে দেখো আমার তো এটার প্রতি খুব একটা ফেইথ নাই, তোমরা যদি যা চাও তোমরা করতে পারো, তোমাদের মধ্যে কেউ যদি চাও বাসায় মিলাদ দিতে এসে। তো বাসায় একদিন হুজুরকে নিয়ে আসে, এসে বাসাটাকে বন্ধ করতে যায়। তো বন্ধ করতে যায় হুজুর ওই বাসায় ঢুকেই সে বলে যে বাসাটা খুব ভালো না, বাসাটার মধ্যে কোনো প্রবলেম আছে, প্রবলেম বলতে এখানে খারাপ জিনিস আছে। এবং ওনার ওয়াইফকে যতই চেষ্টা করে হুজুরের সামনে আনা সে আসতে চায় না, তিনি আসেই না, মানে উনি হুজুরের সামনে ফেস করবে না, এরকম একটা ব্যাপার। এক পর্যায়ে উনি টানা হেঁচড়া করে আনতে পারে না। তো প্রবলেম হয়, হুজুর বলে যে আমি বাসাটাকে এখন বন্ধ করবো না, বাট সম্ভব না, আমাকে আরেকটা সময় দেন। হুজুর চলে যায়। এখন উনি এই প্রবলেমগুলো ওনার মানে এক্সেলারেটেড হতে থাকে, উনি ঘুমায় থাকে, উনি হঠাৎ করে দেখেন দরজা খোলা, মানে ওনার রুমের দরজা খোলা, লিভিং রুম তো ওই লিভিং রুমের বারান্দার দরজা খোলা, দেখে ওই যে আপনার বারান্দার যে গ্রিল, গ্রিলের উপরে ভাবি বসে আছে এবং মানে ওনার চুল টুল ছাড়া এবং গান গাচ্ছে। তো এরকম সিচুয়েশনের মধ্যে উনি পড়ে, খুবই ভয় পায়। উনি নিয়ে আসে ভাবিকে, উনি চেষ্টা করে যে মানে এই জিনিসগুলোর থেকে মানে ঠান্ডা করা, লাইট জ্বালায় এবং অনেক রকম দোয়া দুরুদ যতটুকু নিজে পারতো এটা পড়া শুরু করে। তো এই পর্যায়ে উনি একটা হুজুরকে ডেকে আনে, হুজুর এসে ওই বাড়িটা ওনাকে বন্ধ করে দেয়। বাট ওই বাড়িতে এই ধরনের ভয়ভীতিকর পরিস্থিতি হতেই থাকে। এনিওয়ে বাড়িটার থেকে উনি সরে যায়, বাড়িটা চেঞ্জ করে ফেলে উনি, কিন্তু ভাবির প্রবলেমটা কিওর হয় না। তো উনি এই ধরনের মানে কাজ করতেই থাকে, মানে আপনার পাগলামো যেটাকে বলে বা আপনি ভৌতিক বলেন, এই ধরনের কর্মকাণ্ড হতেই থাকে। তো বর্তমানে যেটা হয়, উনি কিন্তু প্রবলেমের মধ্যে এখনো আছেন, উনি এটাকে এখনো ক্লিয়র করতে পারেন নাই। ওনার ওয়াইফ এখনো মানে একটু অ্যাবনর্মালি এরকম আছেন, এরকম আচরণ করছেন। তো এটাই হচ্ছে রাসেল ভাই ওনার কাহিনী।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব একটা বিরতিতে যাই, আমরা আমাদের নতুন গেস্ট নিয়ে আসতে হবে কিছু, সুতরাং আমরা শুরুতে একটা বিরতি নিয়ে নিচ্ছি এবং বিরতির পরে আমরা নিয়ে আসছি আমাদের হাফেজ এনাম ভাইকে এবং সে সাথে আরো দুজন নতুন অতিথি। সো আমাদের সাথে থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com.
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
কিছু জিনিস যে আমাদের সাথে ঘটে যায় আমরা ওগুলোর কখনো রেশনাল এক্সপ্লেনেশন খুঁজে পাই না। এন্ড আমরা যতই ওইসব মানুষকে বলি অনেক মানুষ বিলিভ করতে চায় না, এন্ড দে আর লাইক ও আমাকে এভিডেন্স দাও এন্ড প্রুফ দাও, বাট আমাদের প্রুফ আর এভিডেন্স দেওয়ার থাকে না। সো আই হোপ এইসব যে ইরেশনাল জিনিসপত্র, প্যারানর্মাল জিনিস মানুষের সাথে হয়, আই হোপ এটা কারোর সাথে না হয়, বিকজ যাদের সাথে হয় তারাই বুঝে যে কেমন লাগে। কথা না বাড়িয়ে এগিয়ে যায়। আই ওয়াজ অ্যাবাউট two and a half years ago to be precise, ami gramer barite kokhono jai ni, amar ammu there, actually it's not amar ammu gramer bari na, it's a place it's called jagata nam hocche Chatpur, and okhane amar ammu family ekta farmhouse banay, and shekhane ami amar jabar khub iccha chilo but amar kokhono jawa hoyni. So amra onek jon pura onek boro amader onek boro ekta family, joint family, amra shobai decision ni je amar farmhouse e jabo. So আমার পুরো ফ্যামিলি, আমার সব কাজিনসরা এন্ড আমার কিছু ফ্রেন্ডসরা ডিসিশন নাই যে ওরা এরকম আমরা সবাই গ্রামের বাড়িতে যাব, কিন্তু বাস দিয়ে যাব না, গাড়ি দিয়ে যাব না, আমরা সবাই লঞ্চ দিয়ে যাব। সো আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ আমি লাইফে কখনো লঞ্চে উঠি নাই। ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ফর মি যে আমি এরকম একটা লঞ্চ করে এরকম কোথাও যাব। তো আমি বলে দিই, আমার সাথে সেই বছর আমার 5টা ফ্রেন্ড যায়, চাঁদপুরে, এন্ড চারজন আমার সাথে লঞ্চ করে যাবে এবং লঞ্চ করে যাচ্ছিল এবং একজন একজন আনফর্চুনেটলি লঞ্চ ঘাটে পৌঁছাতে পারেনি, ফর এই জন্য সে লঞ্চে উঠতে পারেনি, সো সে বাস দিয়ে যাচ্ছিল। আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড, এটা একটা খুবই বড় একটা লঞ্চ ছিল, লঞ্চটার নাম আমি বলতে চাচ্ছি না। ইট ওয়াজ লাইক তিনতলা একটা লঞ্চ, এন্ড আমাদের অনেকগুলো ক্যাবিন, পুরো একটা ফ্লোর বলতে গেলে আমরা নিই, এবং আমি আমার ফার্স্টে আমরা অনেক মজা করেছি। সো অ্যাট ওয়ান পয়েন্ট আই গট রিয়েলি বোর্ড, বিকজ অনেকে বড়রা সবাই ঘুমিয়ে পড়ে, কাজিনসরা কাজিনসদের মতো এক একজন এক এক জায়গায় মজা করছে। আমার আবার খুব অভ্যাস যে আমি রাত্রিবেলায় গান শুনবো, ইউ কুড সে আই এম রিয়েলি আর্টিস্টিক অ্যান্ড পোয়েটিক, যে আমার আমার এরকম যে রাতে দুটার 2:30 এরকম টাইমে নদীর দিকে তাকিয়ে আছে, অনেক সুন্দর একটা একটা সুন্দর একটা সিনারি, এন্ড আমার খুব ইচ্ছা ছিল যে চুপচাপ একটা কোণায় বসে গান শোনার। তা আমি আমার আইপড কানে দিয়ে গান শুনছি, এন্ড আই ওয়াজ জাস্ট স্টেয়ারিং এট দিস বিউটিফুল সিনারি, এন্ড এক্স্যাক্টলি ওই টাইমে আমার পিছনে কেউ একজন হাত, সো আই কুড টেল ইট ওয়াজ এ হিউম্যান বিং। আমি পিছনে ফিরি, এন্ড আমি দেখি আমার একটা ফ্রেন্ড আদিব, মানে যে লঞ্চটা মিস করে। আমি তখন মনে মনে ভাবি ও মেবি আদিব মেড ইট, আর যেহেতু অনেক মানুষ ছিল, লাইক বলতে গেলে 23-30 পিপল, আই থট আচ্ছা এত মানুষ যেহেতু যাচ্ছে, মেবি আই ডিড নট, আমি এদের ভিড়ে ওকে নোটিস করিনি। সত্যি কথা, আমি সবাইকে টাইম দিতে হচ্ছিল একটু একটু করে, আমি সবাইকে আমি বুঝে আমি তখনও জানতাম না যে আদিব লঞ্চে ছিল না। সো আমি আদিবের সাথে গল্প করছি, আদিব আমাকে বল আমাকে জাস্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করে যে তুই কি করছিস, এন্ড আমি তখন ওকে সব কথা বলবো। আমি জানি না সেদিন আমার সিনিয়র এটা দেখে খুব খুশি লাগছিল না, আমি যখন খুশি থাকি আমি অনেক কথা বলি, এন্ড আমি আদিবকে অনেক কথা বলছিলাম, প্রায় আই কুড টেল আমি হাফ এন আওয়ার খালি কথাই বলে যাচ্ছি, আদিব কিছু বলেনি। তখন আদিব আমার দিকে তাকিয়ে জাস্ট লাস্টের দিকে লাইক 30 মিনিটস পরে সে জাস্ট আমাকে একটা কথা বললো, এন্ড হি সেড যে আমি যাচ্ছি, তুই আমার সাথে যাবি? আমি তখন মনে মনে আমি জানি না, আমার মধ্যে জিনিসটা হচ্ছে ইট ওয়াজ রিয়েলি ক্রিপি দ্য ওয়ে হি সেড ইট, বাট ইট ওয়াজ লাইক রিয়েলি বিউটিফুল। এন্ড আমার মনের মধ্যে আসছে যে আমার মনের মধ্যে তখন মনে হচ্ছে যে এত সুন্দর করে আমাকে বললো, আমি যাই ওর সাথে। যখন আমার মনে ইচ্ছাটা আসলো, নেক্সট সেকেন্ড আমার সাথে যা হয়েছে রাসেল ভাইয়া আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, আমার কাছে কোনো রেশনাল এক্সপ্লেনেশন নাই যে এগুলো আমার সাথে কেন হলো। আমি জাস্ট ইন আ ব্লিঙ্ক অফ এন আই আমি দেখছি যে আমার সামনে আমি যে সিটে বসে আছি ছিলাম রেলিং এর কাছে, আমি ওখানে নেই, আমি একটা লঞ্চের একেবারে কোনা একেবারে পয়েন্টি যে এজটা থাকে সেখানে বাইরে আর নিচে আমি এমন ভাবে দাঁড়িয়েছি যে আমি এখন যদি একটু নড়ে আমি পড়ে যাবো, এন্ড দেয়ার ইজ ওয়াটার নিচে পানি, এন্ড লঞ্চের একেবারে আমি কোনো লঞ্চের ভিতরে নেই, আমি একেবারে বাইরে চলে গেছি, এন্ড আই ডোন্ট নো হাউ টু সুইম। আমি একটু বুঝতে পারছিলাম যে পিছন থেকে আমার 3-4 কাজিন আমাকে ছাবড়িয়ে ধরছে ভিতরে ঢুকানোর জন্য, যখন আমাকে ভিতরে ঢুকায় আমি তখন চুপচাপ বসে বসে ভাবছি যে আমি তখন পুরো বোবা হয়ে গেছিলাম বলতে গেলে, বিকজ আমি বুঝে উঠতে পারছিলাম যে আমার সাথে এটা ঘটলো কিভাবে। 30 মিনিটস আমি আদিবের সাথে কথা বলছি, আদিব আমার রেসপন্স করলো, ইন দা ব্লিঙ্ক অফ এন আই আমি ওখানে নেই, আমি একেবারে লঞ্চে এজে দাঁড়িয়ে আছি, আমি নিচে তাকিয়ে আছি। আর আমার কাজিন আমাকে মানে আমাকে সবাই মানে একটা জিনিস লঞ্চের ভিতরে একটা ফাঁস তৈরি হয়ে গেল, সবাই সব দিক থেকে আসছে দেখার জন্য যে এটা কিভাবে হলো। তখন আমি 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 তখন কিছু মুখ থেকে বের করতে পারছি না, এন্ড বিফোর আই কুড সে এনিথিং আমার কাজিন আমাকে বলে যে তুই জানিস তুই কত উইয়ার্ড বিহেভিয়ার করছিলি। তখন আমি বলি আমি কই উইয়ার্ড বিহেভিয়ার করছি, আমি তো আমার মতো বসেছিলাম, এন্ড আই ওয়াজ টকিং টু আদিব। তখন বলে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, আদিব তো এখানে নেই, তুই আদিবের সাথে কিভাবে কথা বলে, ও তো বাস দিয়ে যাচ্ছে। আই ওয়াজ লাইক নো আই ডোন্ট বিলিভ ইউ, আমি আদিবের সাথে কথা বলছিলাম, আই ডোন্ট নো আমি কিভাবে এজে গেলাম, না আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার আই ডোন্ট অনেস্টলি রিমেম্বার দ্যাট আমি কিভাবে গেলাম। আমার কাজিন ওদিক থেকে আমাকে বলতেছে যে সে আমাকে বলছে তার পয়েন্ট অফ ভিউ থেকে যে আমি কোনায় বসে আছি, ওরা সবাই আমাকে অনেস্টলি দেখতে পারছিল যে আমি কোনায় বসে বসে জাস্ট দেখছি, হঠাৎ করে ওরা দেখে যে আমি দৌড়ে চলে যাই সামহাও, এন্ড এগুলো কিন্তু মানে আমি দৌড়ে চলে যাই, এন্ড আমি ওই এজের মধ্যে পাগলের মতো চিল্লাতে চিল্লাতে ওই এজে যাই, আমি ওখান থেকে লাভ মারবো এমনটা আমার কাজিনরা যে আমাকে ধরে। আই ডোন্ট রিমেম্বার ডুইং এনি অফ দিস, আই রিমেম্বার আমি 30 মিনিটস আদিবের সাথে কথা বলছিলাম, এন্ড আদিব আমাকে এই কথাটা বলে, এন্ড আমি আমার কাজিনকে এই ঘটনাটা বললাম। আমার কাজিন পুরো চুপ ছিল, সে কিছু বলেনি, সে তার মতো চুপচাপ বসেছিল, আমি দেখতে পারছিলাম যে ও একটু উইয়ার্ডেড আউট ফিল করে, ও মানে হি ইজ দ্য ওনলি পার্সন যে আমাকে ওই লঞ্চে বিলিভ করে যে আমি এটা আমার সাথে এই ঘটনাটা ঘটে। জাস্ট টু কনফার্ম আমি আদিবকে কল করি, এন্ড ইট ওয়াজ অ্যারাউন্ড 2:30, এন্ড আদে বুঝলাই হ্যাঁ আই এম অন মাই ওয়ে, আমি আসছি, আমি বাসে। তো আমার তারপরে আমি আমি বুঝলাম যে হ্যাঁ ওকে, সো আদি আসতেছে বাস করে আসতেছে। এরপরে আমার লঞ্চের ভিতরে খুব একটা সবাই খুব টেনশন, এটা কি হলো। আমার আমি তো তখনও খুব শকড, আমার সাথে এটা কি হলো, আমার তো কোনো আমি কিছুই বলতে পারছি না, এক্সপ্লেনেশন তো নাই বলতে গেলে। তখন আমার কাজিন আমাকে বলে কি শুন, তোর সাথে যেটা হয়েছে প্রায় ওইটারও প্রায় এক বছর আগে আমার সাথেও সেম ঘটনাটা ঘটেছে। অ্যান্ড ইটস লাইক আমিও এরকম বসে বসে গান শুনছি, অ্যান্ড আমি বসে আছি, অ্যান্ড দেন আই সি দিস person, this certain person আসলো, এসে আমার পাশে বসলেন, he started talking to me. আমার মাথায় কখনো আসেনি যে এই মানুষটা এখন তো লঞ্চে নাই, থাকার কথা না, কাজ ও তো দেশের বাইরে। হঠাৎ করে at one point I realized that ওই মানুষটা তো এখানে থাকার কথা না। And তখন when I looked, আমি যখন দেখি, when I looked at it, আমি তখন রিয়েলাইজ করি যে আমি এই যে আমি যেখানে বসেছিলাম ওইটার যে রেলিংটা ছিল ওইটা পার ক্রস করে আমি বাইরের দিকে লঞ্চের একেবারে বাইরের দিকে আমি ধরে আছি, মানে একটু হলে আমি জাম্প করতাম আমার নিজের অজান্তে। সো এরপরে যেটা হয় যে ঠিক তারপর দিনই আমি ফোন কল পাই যে আমার ওই ফ্রেন্ডটা মারা যায়, মানে আমার কাজিনের যে ফ্রেন্ডটা যে ওখানে থাকার কথা না, সে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট করে বা কোনো একটা কারণে মারা যায়। সো এরপরে আমরা সবাই সবার মতো লাইক যা হওয়ার এটাকে আমরা ভুলে যে আমরা এক্সাইটমেন্টে আবার ভুলে যে আচ্ছা ঠিক আছে হয়ে গেছে, এখন আমরা যে অনেক মজা করবো। সো আমরা লঞ্চ ফেরিঘাটে পৌঁছাই প্রায় ভোরবেলার দিকে, যেহেতু সারা রাত আমাদের লাগলো চাঁদপুরে আসতে। অ্যান্ড আমরা বের হয়ে আমরা আমাদের ফার্ম হাউসে চলে যাই, অ্যান্ড ওইখানে যে আমরা সবকিছু সেট আপ করা স্টার্ট করি, অনেক মানুষ, আমরা সবাই খুব মজা করবো অ্যান্ড অল। হঠাৎ করে উই রিয়েলাইজ দ্যাট আদিপ তো এখনো পৌঁছায়নি, অ্যান্ড ইনফ্যাক্ট সিন্স ও গাড়িতে আসছিল ওর আমাদের আগে পৌঁছে, অনেক আগে পৌঁছে যাওয়ার কথা ছিল। সো আই কলড আপ আদিপস প্যারেন্টস, অ্যান্ড আমি যেটা শুনলাম, আমি যেটা জানতে পারলাম যে হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, অ্যান্ড অ্যাক্সিডেন্টে ওর খুব খারাপ ভাবে হি গট ইনসার্ড, অ্যান্ড অনেক ক্রিটিক্যাল ছিল, সকালবেলায় মানে ভোরবেলায় ও হি ডিডন্ট মেক ইট অ্যান্ড হি ডাইড। আই এম নট ট্রাইং টু রিলেট, আমার সাথে যা ঘটেছে আমি ওইটা আদিবের ডেথের সাথে রিলেট করে ওর ডেথকে ডিসরেসপেক্ট জানাতে চাচ্ছি না। আমি বলছিও না যে আমার সাথে যা ঘটনা ঘটেছে এটার সাথে নিশ্চয়ই কোনো কানেকশন আছে, এটা কোইন্সিডেন্সও হতে পারে যে আমার কাজিনের সাথে যেটা ঘটেছে আমার সাথে যেটা ঘটেছে এটা কমপ্লিট কোইন্সিডেন্স হিসেবে আমি নিয়েছিলাম। বিকজ আই ডিডন্ট ওয়ান্ট টু ডিসরেসপেক্ট হিজ ডেথ, অ্যান্ড আই ডিডন্ট, আমি কাউকে বলিও নেই যে আমার সাথে এটা 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 আদিব নিয়ে ঘটেছে, এক আমার কাজিন জানতো ঠিক মতন ঘটনাটা। অ্যান্ড এরপরে উই জাস্ট আমরা এই জিনিসটা দাবি দিয়ে আর আমরা কখনো জানি কথা বলিনি আনটিল এই বছরের ফার্স্টের দিকে। আমরা দুই বছর হয়ে যায় আদিবের এরকম মারা যাওয়ার পরে আমরা এটা নিয়ে কোনো কথা বলিনি। এই বছরের ফার্স্টের দিকে আমরা একটা ফ্রেন্ডের বাসায় যাই, অ্যান্ড এটা হচ্ছে আমাদের একটা ফ্রেন্ডের বাসা, অ্যান্ড সামহাও আমাদের ওর সাথে একটু কন্ট্যাক্ট হয়, আমরা একটু কথাবার্তা বলতে বলতে আমরা একটু ভালো ফ্রেন্ডস হয়ে যায়। সো আমরা সব অনেক ফ্রেন্ডস মিলে আমরা আড্ডা দিচ্ছি, অ্যান্ড আমাদের কথার টপিক হঠাৎ করে প্যারানর্মাল অ্যাক্টিভিটির দিকে চলে যায় যে কার লাইফে কি প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে। আমার কাছে অনেক ঘটনা আছে রিলেটেড টু এরকম, অনেক ঘটনা আছে, আমি অনেক কিছু শেয়ার করছি। তো ও হঠাৎ করে, ও আদিবকে চিনতো না, আদিবের ব্যাপারে জানতো যে ও অ্যাক্সিডেন্টে মারা গেছে, বাট আমার সাথে যে এইসব ঘটনা ঘটছে এগুলোর ব্যাপারে ও কখনো জানেনি এবং শুনে নেই। সো হি স্টার্টেড, ও হঠাৎ করে একটা ঘটনা বললো, নিজের থেকে একটা ঘটনা বলে উঠলো। অ্যান্ড ফানি ফ্যাক্ট ইজ যে ও যে ঘটনাটা বললো আমার আর আমার কাজিনের ঘটনাটা এক্স্যাক্টলি সেম, অ্যান্ড এক্স্যাক্টলি সেম লঞ্চটাতে ঘটে, অ্যান্ড এক্স্যাক্টলি থার্ড ফ্লোরে ঘটে। অ্যান্ড হি ওয়াজ লাইক, ও বলতেছে যে আমি ওর আবার কাজিন মারা গেছে পরের দিন, অ্যান্ড আমি আমার কাজিনের ডেথকে ডিসরেসপেক্ট করতে চাচ্ছি না, বাট এটা আনএক্সপ্লেনেবল আমার কাছে, বিকজ ওরও আরেকটা পরিচিত একজনের সাথে সেম ঘটনা ঘটে এবং তারও একটা রিলেটিভ পরের দিন মারা যায়, তার ক্লোজ বা কোনো একটা ক্লোজ মানুষ পরের দিন মারা যায়। তো চারজনের সাথে একই ঘটনা ঘটার কোনো মানে নেই, অ্যান্ড এটা অনেক একটা কোইন্সিডেন্স বলাও যাচ্ছিল না। এখন আমরা এখন একটা পজিশনে পড়ে গিয়েছিলাম যে আমরা এখানে আমরা কিছু করতেও বলতেও পারছিলাম না, করতেও পারছিলাম না। তো উই ওয়ার জাস্ট কোয়াইট, অ্যান্ড আমার চুপচাপ, আমার আর আমার কাজিন আমরা এত চুপচাপ ছিলাম যে পরে যখন সবাই চলে যায় আমি বলি যে আমার সাথেও সেম হয়েছে, আমার কাজিনের সাথেও সেম হয়েছে। অ্যান্ড ও বলছে যে বিশ্বাস করো আমি কখনো মিথ্যা কথা বলি না এইসব নিয়ে, স্পেশালি বিকজ আমার ক্লোজ, আমার বেস্ট ফ্রেন্ড, আমার কাজিনের ডেথ নিয়ে তো অবভিয়াসলি আমি বলবো না। তো এরপরে যেটা হয়, আমি পুরো এটা থেকে বিচ্ছিন্ন, আই ডিন্ট ওয়ান্ট টু ডিল উইথ দিস এনিমোর, যা হল হয়ে গেছে, আমি এটা নিয়ে কোনো ডিল খাটাখাটিও করতে চাইনি, আমি আমার মতো ছিলাম। বাট আমার কাজিন আর ওরা সবাই খুব কিউরিয়াসিটি জাগে যে এগুলা যে হয় কেন হয়, সো আর ওই পার্টিকুলার লঞ্চেই বা কেন হয়। ওরা লঞ্চ ঘাটে যায়, সদরঘাটে ফেরিঘাটে যায়, লঞ্চটা খুঁজে বের করে, বের করে দিস টাইম ওরা ডিসিশন নেয় যে লেটস ডু ওয়ান থিং, আমরা এমন একজন কাউকে, যেহেতু ওরা ওদের ইচ্ছা ছিল যে ওরা এরকম রাত্রেবেলায় দেখে যে কারোর সাথে এরকম ঘটনা আর ঘটে নাকি, ওদের কারোর সাথে ঘটে নাকি। পরে ওরা ভাবলো যেহেতু চারজনের সাথে অলরেডি একই ঘটনা ঘটার পরপরই চারজনের ক্লোজ কেউ একজন মারা গেছে, ইটস বেটার দ্যাট না করাটাই ভালো। তো ওরা একটা পুরানো কর্ম, ওরা অনেক ঘেটে ঘেটে, প্রায় অনেক অনেক ঘেটে ঘেটে এমন একটা লোককে বের করে যে ওই লঞ্চের টেক কেয়ার করতো, যে ওই লঞ্চটাকে পরিষ্কার করতো এবং করতো, মানে একটা পুরানো কর্মকর্তা পায়, এবং তাকে এইসব কথাবার্তা, অনেক যাবে যুবে কথাবার্তা বের করানো হয়। সে বলতে চায়নি, বিকজ অবভিয়াসলি সে যদি এইসব কথা বের করে লঞ্চের একটা রেপুটেশন নষ্ট হয়ে যাবে, ওটা কেউ উঠতে চাবে না, বিকজ ইটস এ ভেরি বিগ লঞ্চ। আর এখানে যদি কোনো মানুষ উঠে তো মালিকের মানে ভালো ইনকাম হতো এই লঞ্চে উঠার নিয়ে, যদি এরকম একটা রুমার ছড়ে যেত তাহলে তো প্রবলেম হতো। তো ওই লোকটা বলে, দেখেন আমি বলতেছি আপনাকে, কিন্তু আপনি কাউকে বললেন না। বাট এই কারণে আমি এখন লঞ্চটার নাম বলতে চাচ্ছি না, বিকজ এটাই একটা শর্ত ছিল তার যে আপনি যদি এটা বলতে চান আপনি কখনোই লঞ্চের নাম কাউকে বলতে পারবেন না। তো সে আমাদেরকে বলে যে এই লঞ্চটা মাঝখান দিক দিয়ে নষ্ট হয়ে যায় অ্যান্ড সাম কোন একটা ঘাটে, আই ডোন্ট রিলি নো বাংলাদেশে কোন ঘাটে এই লঞ্চ গুলা বলে, প্রবাবলি বেরি বাদে লঞ্চ ঠিক করে বা কিছু একটা, একটা খুব বড় ফিল্ডে লঞ্চ ঠিক করে না, ওই জায়গাটা লঞ্চটা ঠিক করতে পাঠানো হয়। অ্যান্ড ইউ নো লঞ্চ যখন ঠিক করে ওরা জাস্ট ইঞ্জিনের উপরে ফোকাস করে উপরের দিকে, আনলেস ওর লঞ্চ এক্সটেন্ড করতে চায় উপরের দিকে সাইড দিক দিকে, ওইটাতে ফোকাস করে না। আর একটা লঞ্চের এইসব ইঞ্জিন চেঞ্জ করা এগুলো সব অনেক দিনের ব্যাপার, প্রায় এক ওয়ান অ্যান্ড হাফ মান্থস লঞ্চটা ঠিক করা হয়। অ্যান্ড উপরে কেউ যায়নি, লেবার টেবাররা যেত না, কয়েকজন লেবার কাজ করতো আর ওরা জাস্ট এই ইঞ্জিনে কাজ করে চলে যেত, লঞ্চটা অ্যাবান্ডেন্ট থাকতো মোস্ট অব দ্য টাইম। তো দেড় মাস কাজ শেষ হওয়ার পরে মালিক ফাইনাল ডিসিশন নেয় যে সে এই লঞ্চটা, সে এই লঞ্চটা আবার বিজনেসে লাইক হিজ গানা, সে আবার এটাকে চালু করবে। এরপর যেটা হয়, এটা তো অবভিয়াসলি এক দেড় মাসের মতো কখনো নামানো হয়নি, তো সে ডিসিশন অবভিয়াসলি ক্লিন করতে হবে আগে। তো তারা অনেক মানুষ নিয়ে এসে ক্লিন করার জন্য, ওই জিনিসটা ক্লিন করবে, আবার রং করবে, রিপেন্ট করবে, আবার ওটাকে নামাবে। যখন ক্লিন করতে যায় তারা দেখে যে লঞ্চের প্রত্যেকটা অনেকগুলো রুমে অনেকগুলো ডেড বডিজ পাওয়া যায়, আর এই সব ডেড বডিজ যে কিভাবে আসলো কেউ বলে বোঝাতে পারবে না, লাইক নো ওয়ান নোজ যে এইসব ডেড বডিজ এই লঞ্চের ভিতরে কিভাবে আসলো। অ্যান্ড প্রেসাইসলি ভদ্রলোক বলতে পারেনি যে কোন কোন রুমে ডেড বডিজ ছিল, কিন্তু সে বলেছে যে অনেকগুলো রুমে ডেড বডিজ রাখা ছিল। সো এইসব ডেড বডিজ কিভাবে আসলো, মালিক চায় না যে তার লঞ্চে এরকম কোন রেপুটেশন নষ্ট হোক। তো মালিক যেটা করে যে সিন্স এইসব ডেড বডিজ এ কার কিসের জন্য, যদি এতগুলো ডেড বডিজ রিপোর্ট করে তার তো রেপুটেশন নষ্ট হবে, আর সে জানে সে কিছু করেনি, তো সেই ডেড বডিজ গুলা নদীর ঘাটে কোন একটা নদীর ঘাটে ভাসে দেয়, কিছু একটা করে ভেসে দেয়। অনেকগুলো ডেড বডিজ ছিল, প্রায় ওনার কথায় বললো যে প্রায় 15-16 ডেড বডিজ পাওয়া যায়, অ্যান্ড অনেকগুলো বাচ্চাদের ডেড বডিজ ছিল, মহিলা ছিল, লোক ছিল, এবং সবগুলাকে ভাসিয়ে দেওয়া হয় অ্যান্ড দাবিয়ে দেওয়া হয় এই ম্যাটারটাকে, সবাইকে টাকা পয়সা দিয়ে এই ম্যাটারটা দাবি দেওয়া হয়। সো এরপরে যখন লঞ্চটাকে নদীতে নামানো হয় ফার্স্টে, কোনো প্রবলেম হয়নি ফার্স্টের দিকে, বাট তারপরে যে প্রবলেমটা হওয়া শুরু করলো যে সবাই এরকম যে কিছু একটা ওদের সাথে ঘটে ওরা এরকম না বুঝে এই রেলিং এর পারে যে পানির উপরে ঝাঁপ দেওয়া শুরু করে। অ্যান্ড অনেক মানুষ আছে যে এইসব রেলিং এর পার দিয়ে, অনেকে তো ঝাঁপ দিয়েই দিয়েছে, ওদের বডি কখনো পাওয়া যায়নি, আর যারা ঝাঁপ দেয়নি, যারা ঝাঁপ দেয়নি তাদের সাথেই একটা ঘটনা ঘটে যে তার কোনো ক্লোজ মানুষ পরের দিন মারা যায়। এখন এটা কোইন্সিডেন্স নাকি কতটা সত্যি আমি বলে আমি ঠিক বুঝতে পারি, আমি বলতে পারছি না, বিকজ আই ডোন্ট রিলি নো। অ্যান্ড একটুক যে উনি বলেছে যে ওনার অনেক ক্লোজ মানুষের সাথে, মানে ওনার পরিচিত ওনার সাথে এরকম ঘটে যে উনি এরকম একদিন কাজ করতে গিয়ে দেখে, অ্যান্ড ওনার পরের দিন তার অ্যাকচুয়ালি তার ছেলে মারা যায় তার পরের দিন। এবং সে বলে যে আমি আপনাদেরকে একটা কারণেই বলছি, কারণ একটা কারণেই এইসব কথা বলছি, কারণ আমার ছেলে পরের দিন মারা যায়। এখন আমি জানি না যেটা কেন হয়েছে, আর সবাই বলে যে মেবি দিস হ্যাপেন, এটা হয় যে কোনো ক্লোজ মানুষ যদি মারা যায়, অ্যান্ড কয়েকটা মানুষের কাছে শুনেছি যে যদি কোনো ক্লোজ মানুষ মারা যায় তাকে তুমি তার লাস্ট মোমেন্টে দেখতে পারো, কিন্তু এটা তাই বলে এমন না যে সবার সাথে ঘটে। হতে হতে পারে যে অন্য কোনো অলৌকিক জিনিস সে মানুষটার রূপ নিয়ে আসছে, বা কোইন্সিডেন্সও হতে পারে এরকম। এখন আমি আমি বারবার বলছি কথা, দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু ডিসরেসপেক্ট মাই ফ্রেন্ডস অ্যান্ড এনিবডিজ ডেথ এটার সাথে রিলেট করে, কজ এটার কোনো ভ্যালিড এক্সপ্লেনেশন নাই যে এটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। সো আর খালি মানে ওই লঞ্চটাতেই বা কেন হচ্ছে, হতেও পারে অন্য লঞ্চেও এইসব ঘটনা ঘটে, বাট আমাদের সাথে ওই একটা পার্টিকুলার লঞ্চে এইসব ঘটনা ঘটেছে। অ্যান্ড এটার ইম্প্যাক্টটা বলতে গেলে, যদি এটার সাথে রিলেট করছি না, যদিও রিলেট করছি না, এটার ইম্প্যাক্টটা আমাদের সবার উপরে আছে যে এটা হয়। সত্যি কথা বলতে গেলে পর আমি কখনো লঞ্চে উঠি নেই, যে যদি আমি এরকম একটা লঞ্চে আমি আমার কোনো ক্লোজ মানুষকে দেখি, যদি পরদিন তার এরকম মৃত্যু হয়, তাহলে আই থিঙ্ক ইটস বেটার নট টু এভার গেট অন আ লঞ্চ এভার। তো এর কারণে আমি কখনো উঠিও নেই, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক আমি আর উঠবো। অনেক ইরেশনাল ব্যাপারটা, অনেক অনেক ফানি হতে পারে আপনাদের কাছে, অনেক ইউ নো মনে হতে পারে যে আল্লাহ যে একটা কোইন্সিডেন্সের কারণে লঞ্চে উঠছে না, বাট আমি তো নিজের পরিচিত চারজনের সাথে, অনেক মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শুনে জেনে হ্যাঁ আমি বিলিভ করছি একটা দিক দিয়ে। ইফ ইটস উইথ মৃত্যুর সাথে রিলেটেড হলে হ্যাঁ আমি বিলিভ করছি, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন। যাই হোক, এটাই ছিল আমার ঘটনা। আই হোপ আপনারা লাইক করেছেন, আই হোপ আপনি এটা প্লে করবেন।
রেডিও 50 88.0 FM, ভূত FM, the night comes alive with Gramophone.
অনেক বড় একটা ঘটনা শুনলাম আমরা, এবং আপনারাও কিন্তু এরকম মানে যে সমস্ত আপনাদের ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো রেকর্ড করে আমাদের অডিও ক্লিপটা পাঠিয়ে দিতে পারেন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। চলছে ভূত FM, এবং আমরা ভূত FM একদম সাজিয়েছি নতুন করে। আপনারা জানেন সেকেন্ড সিজন আমরা বলছি এটাকে, এবং আছে তার থার্ড এপিসোড। এবং আমরা এখন বলতেই পারি যে ভূত FM এখন একটু অন্যরকম উইথ গ্রামীণফোন। আপনারা সবসময় আমাদের সঙ্গে ছিলেন, এবং আপনারা যদি থাকেন তাহলে ভূত FM কে নিয়ে আমরা যেতে চাই বহুদূর। সো আমাদের সাথেই থাকুন। আমাদেরকে আরও একবার জানিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে যে কীভাবে SMS করতে হবে আমাদেরকে। আমাদের SMS করার নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যদি আপনারা আমাদের ইমেল করতে চান, যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, সেই ইমেল যদি করতে চান, এবং অর্থাৎ ইমেলের মাধ্যমে যদি ঘটনা পাঠাতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি জেনে রাখুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত FM @radiofurti.fm, হুইচ ইজ BHOOTFM @radiofurti.fm। আমাকে অনেকেই বলছেন যে আজকের যে এপিসোডটা সেই এপিসোডটা একটা হিস্টোরিক্যাল এপিসোড। ওকে, সো আমি আসলে আচ্ছা তার আগে জানিয়ে দিই যে আমাদের ফেসবুকে কিভাবে কমিউনিকেট করবেন। আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti। এখানে গিয়ে আপনি লাইক দিয়ে কমেন্ট করতে পারেন, এবং আপনার যে সমস্ত চাওয়া পাওয়া রয়েছে ভূত FM এর কাছে, কিরকম ধরনের গেস্ট আপনি চান যে ভূত FM এ আসুক, কোন ধরনের ঘটনা আপনার ভালো লাগে, সেই সমস্ত ঘটনা কিন্তু আপনি সেখানে চাইলেই জানাতে পারেন। সেই সাথে আজকের যে এপিসোড, সেই এপিসোডের কোন ঘটনাটি আপনার ভালো লেগেছে, কোন ঘটনাটি আপনার ভালো লাগেনি, সেটাও আপনি জানাতে পারেন। আমরা কিন্তু সবসময় পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের SMS পড়ি, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আপনাদের প্রত্যেকটা SMS আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের আরও কিছু স্টোরি রয়েছে, তবে তার আগে কিছু SMS পড়ে ফেলতে হবে। অনেকেই অনেকক্ষণ ধরে SMS পাঠাচ্ছেন। শোভন আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন যে জিনের ওয়ার্ল্ডের ডাইমেনশনে যাওয়া সম্ভব কিনা। আমাদের হাফেজ সাহেব কিন্তু এখানে অলরেডি উপস্থিত আছেন, তিনি হয়তো বলবেন যে সেই তাদের যে পৃথিবী, তাদের যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডে আসলেই বিচরণ করা সম্ভব কিনা সেটা তিনি একটু পরে বলবেন। মাহিয়া খুলনা থেকে আমাদের SMS করছেন, আজকের ভূত FM বেস্ট হয়েছে এটা তিনি জানাচ্ছেন, খুব মজা লাগছে, এনজয় করছি। সাদিয়া এনাম, আচ্ছা সাদিয়া আমাদের SMS করেছেন শিলা ময়মনসিং থেকে, তিনি সুরিদ মিশু শিবলি তারা চারজন মিলে নদীর পাড়ে বসে ভূত FM শুনছেন, দারুণ লাগছে। আমাদেরকে মাহমুদ মিরপুর 10 থেকে SMS করেছেন, এবং SMS করেছেন আমাদের ফালাক হোসাইন নেত্রকোনা থেকে, এবং তার কাছে অনেক ভয় লাগছে। সঞ্জিদা আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন আই রিয়েলি স্কেয়ার্ড হিয়ারিং দ্য অডিও ক্লিপ। ওকে, আমি কিন্তু এই অডিও ক্লিপটা নিয়ে একটা কথা বলতে চাই। একটু আগে আমরা একটা বিরাট অডিও ক্লিপ শুনলাম, লেন্থটা অনেক বড় ছিল, কিন্তু আমরা প্লে করতে চেয়েছি এবং প্লে না করে পারিনি, এই কারণেই যে ঘটনাটা খুব একটু অদ্ভুত টাইপের। এবং এই ঘটনার পরে আমি আবার ইমেল করেছিলাম, ইমেল করে জিজ্ঞেস করেছিলাম যে ঘটনাটা নিয়ে আসলে মানে কীরকম, বা সেই ঘটনাটা কীভাবে ঘটেছে, আরও বিভিন্ন ব্যাপার নিয়ে খোঁজখবর নিয়েছি। গিয়েছিলাম তার কাছে এবং সেই মেইলগুলোও তিনি রিপ্লাই করেছিলেন এবং আসলে ঘটনাটা খুব অদ্ভুত লেগেছে। আমরা অনেক খোঁজ খবর নেওয়ার পরে কিন্তু ঘটনাটা প্লে করেছি। শান্তি আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন, আমি স্বপ্নে বিভিন্ন টাইপের পশু অ্যাটাক করতে চেষ্টা করে আমাকে, এরকম দেখি, এবং সেই ব্যাপারটা নিয়ে আমরা হয়তো একটু পরে আলোচনা যাব। নিরয় আমাদের SMS করেছেন আমাদেরকে আন্নান পল্লবী থেকে। কবির আমাদের জিঞ্জিরা থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন MD জিহাদ মিরপুর থেকে, এবং আমাদেরকে SMS করেছেন সাজু ধানমন্ডি থেকে, এবং সজয় আমাদের SMS করেছেন। আচ্ছা, সবাই কিন্তু এই লাস্ট স্টোরিটা অনেক পছন্দ করছেন, যেটা একটা অডিও ক্লিপ ছিল। নশীন আমাদের SMS করেছেন, যারা দেশের বাইরে থাকেন তারা এরকম আপনার ঘটনাগুলো অবশ্যই রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। সাজু এলিফেন্ট রোড থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন, অনেক ভয়ের গল্প। অয়ম শাহা আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে দিস এপিসোড ইজ অ্যামেজিং। আমাদেরকে মুন SMS করেছেন মিরপুর থেকে এবং আমাদেরকে SMS করেছেন পায়েল সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইনফ্যাক্ট অনেকগুলো ঘটনা এখনো আছে, সো সেই ঘটনাগুলো প্লে করতে হবে, শুনতে হবে। সো আমরা আর কথা না পারি, সরাসরি ঘটনা চলে যায়। যারা SMS করছে তারা প্লিজ রাগ করবেন না, আপনাদের SMS করতে থাকুন এবং দেখি চেষ্টা করবো আমি ঘটনার মাঝখানে পড়ে ফেলতে। আচ্ছা, আমরা আমাদের সাথে আরও একজন এই মুহূর্তে জয়েন করেছেন, আমাদের শামীম ভাই, এবং তিনি এখন তার জীবনের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করবেন। আমরা চলে যাই শামীম ভাইয়ের কাছে। শামীম ভাই, প্লিজ আপনার ঘটনাটা শুনুন।
হ্যালো লিসনার, রাসুল ভাই, থ্যাংক ইউ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এই স্টোরিটা যেটা শুনেছি এটা আমার গ্রামের এক মুরব্বীর কাছ থেকে শুনেছিলাম। স্টোরিটা আসলে আমার দেশের না, এটা আসাম প্রদেশের, ভারত আসাম প্রদেশের মেঘালয় রাজ্যের দিকে একটা স্টোরি, সরি। তো এটা ঘটেছিল প্রায় 40-45 বছর আগে একটা সময়ে। ভদ্রলোকের নাম ছিল সন্দীপ চাবলানি নামে একজন ভদ্রলোক। উনি পেশায় ছিলেন সরকারি ফরেস্ট অফিসার, যেটা বলি বন কর্মকর্তা বা এই ধরনের। তো ওইখানে যে কোয়ার্টারগুলি ছিল, কোয়ার্টার ঠিক বলা যাবে না, এক একটা ছোটখাটো বাংলো টাইপের ছিল, ছোটখাটো বাংলো, বিশাল জায়গা নিয়ে ছোটখাটো বাংলো টাইপের ছিল। তো উনি ছিলেন, উনার ওয়াইফ, তার 3-4 বছরের একটা বাচ্চা, বাচ্চার নামটা হচ্ছে বন্নি নামে একটা মেয়ে, আর উনার ওয়াইফ ছিল সন্তান সম্ভাবা। তো উনারা এসছেন নতুন কোয়ার্টারে এসে, তখন তারা জাস্ট ওই কোয়ার্টারের শেষ দিকে, এমনিতে এলাকাটা ছিল পাহাড়ি এলাকা, সম্পূর্ণ পাহাড় বেষ্টিত এলাকা। তো উনার যে বাংলোটা ছিল সেই বাংলোটা ছিল একটু কোয়ার্টার ঠিক পেছন দিকে, শেষ কোয়ার্টারটার দিকে। তো উনি ওই কোয়ার্টারটাই বেছে নিয়েছিলেন, যে বাংলোটা বেছে নিয়েছিলেন যে একটু নিরিবিলি টাইপের হবে সেই জন্যে। তো বাংলোটা ছিল, বাংলোটা একটু বিবরণ দিতে যাচ্ছি, সেটা হচ্ছে বাংলোটার সামনে ছিল একটু ছোটখাটো লনের মতো, দুইটা বড় বড় গাছ, আর এর পেছনে ছিল একটা ঝর্ণা বা ছোটখাটো ছড়া টাইপের, যেটা বলে পাহাড়ের উপর থেকে যেটা পানি আসছে। তো এভাবে কাটছিল দিন ভালোই। তা ওনারা উঠে নতুন বাসায় উঠেছেন, বাচ্চা ছিল সাথে। তো এর মধ্যে আসলে একটা ছোট বাচ্চা, ওনার ওয়াইফ অসুস্থ, বা অসুস্থ বলতে সন্তান সম্ভব যেহেতু অসুস্থ, তো উনার একটা সহকর্মী বা একজন একজন মানুষ, মানে সাহায্যকারী হিসেবে খুব দরকার ছিল, জরুরি দরকার ছিল উনাকে সর্বক্ষণ সেবা করা, বা ছোট বাচ্চারা আছে ওকে একটু সময় দেওয়া। তো ওই এলাকাটা যেহেতু মোটামুটি জনমানব শূন্য বলা যায়, আর কিছু উপজাতীয় টাইপের ছিল, ওরা হয়তো ওইভাবে কাজ করতে চাচ্ছিল না বা কাজ করবেও না। তো এটা নিয়ে সন্দীপ সাহেব বেশ একটা চিন্তিত মতো ছিল, যে এই একটা অজপাড়াগাঁয়ের মতো এলাকা, এখানে হয়তো পাওয়াটা, একটা মেয়ে পাওয়া বা একটা সহকর্মী বা একটা মানুষ পাওয়াটা খুব একটা ঝামেলা ব্যাপার। যদি উনি ওনার অফিসে দু একজনকে বলে রেখেছিল যে যদি এরকম কেউ পাওয়া যায় তাহলে আমাকে বলো, আমার একজন দরকার। তো একদিন, যেদিনই ঘটনা, সেদিন হচ্ছে যে ওনার রাত্রবেলা খেয়ে দিয়ে ওনার মেয়ে বন্নিকে ঘুম পাড়িয়ে দিয়ে ওনার বাসার সামনে লনে গিয়ে বসেছিল রাতে 7-8 দিকে। তো বাসার সামনে ছিল বড় ধরনের একটা শিমুল গাছ, শিমুল গাছের নিচে দুজনে হাঁটছিল আর কথা বলছিল। তো এই সময় আসলে ওই ভদ্রমহিলা বলছিল যে আসলে দেখো, আসলে আমার একটা মানুষের খুব বেশি জরুরি দরকার হয়ে গেছে, কারণ রান্না বান্না করা বা বন্নিকে সামলানোটা খুব ঝামেলা হয়ে যায়। তো একটু সিরিয়াসলি দেখো, যদি পাওয়া যায় একটা খুব উপকার, খুব ভালো হবে আমার জন্য। তো সন্দীপ সাহেব বলে দেখো, আশা করছি পেয়ে যাব, ইভেন দেখা যেতে পারে কালকে হয়তো পেয়ে যাচ্ছ, কালকে হয়তো দেখবে যে একটা মেয়ে এসে গেছে, জাস্ট ঠাট্টা ছেলে বলছিল আর কি কথাটা। তো উনি সন্দীপ সাহেব এবং উনি ওনার ওয়াইফ যেটা ফিল করলেন, একটা ঠান্ডা বাতাস ঠিক ওই মুহূর্তে ওনাদেরকে বেদ করে দিয়ে ওই বাংলোর দিকে চলে গেল। মানে বাতাসটা এরকম না যে বাতাস ছিল বাইরে ওয়েদার এরকম বাতাস, এরকম না, হঠাৎ করে একটা বাতাস চলে গেল, ওই বাতাসটা ভেদ করে গিয়ে বাংলোর দিকে চলে গেল। তো বাংলোর দিকে চলে গেল বলতে উনি বুঝতে পারছেন যে বাতাসটা ওইদিকে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে বাংলো থেকে একটা চিৎকার আওয়াজ, এই চিৎকার আওয়াজটা হচ্ছে তার মেয়ে বন্নি, একটা কান্নার আওয়াজ। তো দুজনে ভাবলেন যে ঠিক আছে চলো চলে যাই, মেয়ে কান্নাকাটি করছে চলো চলে যাই। তো রাত্রে গেল, রাতে যাওয়ার পরে বাসায় গিয়ে বন্নিকে ঘুম পাড়িয়ে টেনে দিয়ে সকালে ঘুম থেকে উঠলো, চাটা নাস্তা রাস্তা খেয়ে সন্দীপ সাহেব বসেছিলেন বাসার সামনে, হঠাৎ করে দেখলেন যে একটা মেয়ে, 14-15 বছরের একটা মেয়ে বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে। ওর গলার মধ্যে দেখলো যে কালো টাইপের একটা দাগ। তো আসলে ব্যাপারটা, মেয়েটা যখন আসলো, মেয়েটা এসে বলল যে আমরা আপনার বাসায় হয়তো কোনো মানুষ খুঁজছেন বা কোনো মানুষ লাগবে কিনা। তো এটা ব্যাপারটা ছিল আসলে একটা অদ্ভুত, মেঘনা যাতে বৃষ্টির মতো অবস্থা, যে আমি একটা খুঁজছিলাম এরকম এই টাইপের একটা মেয়ে এবং এরকম একটা মানুষ চাচ্ছিলাম, ঠিক এই মুহূর্তে পেয়ে গেলাম। আসলে এত কিছু জিজ্ঞেস করেনি যে তোমাকে কে পাঠিয়েছে বা কোত্থেকে এসেছো, এত কিছু আসলে জিজ্ঞেস করার মতো পরিস্থিতি ছিল না। এনিওয়ে তো সেদিন থেকে থাকা শুরু করলো, তার স্থান হয়েছিল পাশের ঘরের বন্নির সাথে, বন্নি ছিল বিছানায় ইয়েতে পাশে ফ্লোরে, ওনাকে ওই মেয়েটাকে থাকতে দিয়েছিল। তো এর মধ্যে বন্ডির সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায়, খুব ভালোই একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা মানে খেলাধুলার আর কিছু ব্যাপার, অদ্ভুত ব্যাপার ঘটতে থাকলো তখন থেকেই, যে তাকে যে কোনো কাজ দিতে গেলে সে দ্রুত কাজ করে ফেলতে পারত, এবং কি চাচ্ছে যেটা সন্দীপ সাহেবের ওয়াইফ যেটা চাচ্ছিল সেটা সে ধাপ করে ফেলছে, বা বলল যে এটা করে নিয়ে আসলো, ওটা করে নিয়ে আসলো, মানে ওর কাজে মানে এত তারা প্লিজ ছিল, মানে অদ্ভুত টাইপের কাজ, মানে সে তার পারফরমেন্স। তো একদিন ওনার ওয়াইফ জিজ্ঞেস করছিলেন যে তোমাকে, তোমার বাড়ি কোথায় অ্যাকচুয়ালি, বাসা কোথায়? তো সে বলছিল যে দিদি আমার বাসা তো ওই যে পেছনে ঝর্ণা, ওই ঝর্ণার পেছনে আমার বাসা। তো চলছে ভালোই চলছে। তো এর মধ্যে একবার বন্নিকে রেখে সন্দীপ সাহেব তার ওয়াইফকে নিয়ে হাসপাতালে গিয়েছে চেক আপ করাতে গিয়েছে। তো এসে বন্নিকে স্বাভাবিক জিজ্ঞেস করলো যে বন্নি কি করছিলে বা কি হয়েছে, বেশিক্ষণ ছিল বাইরে আর কি। তো বন্নি বলল মা আজকে একটা মজার ঘটনা ঘটেছে। বলে যে কি ঘটেছে? বলে কি রানী, সরি আমি মেয়েটার নাম বলতে ভুলে গেছি, মেয়েটার নাম ছিল রানী। বলে কি যে রানীকে আজকে দেখলাম উড়ে উড়ে যায়। তো ব্যাপারটা খুবই অদ্ভুত টাইপের, একটা ছোট্ট বাচ্চা যখন বলে যে রানীকে দেখলাম উড়ে উড়ে যায়। তো বলে যে উড়ে উড়ে যায় মানে কিভাবে উড়ে উড়ে যায়? বলে কি মা আমি দেখেছি রানী আমাদের সিঁড়ি বারান্দা থেকে উড়ে উড়ে ওই যে ওইখানে ওই যে ঝর্ণা, ওই ঝর্ণার কাছে চলে গেছে, আবার ঝর্ণার কাছে উড়ে উড়ে চলে আসছে। তো ব্যাপারটা নিয়ে ওই যে ওইরকম ভাবে তারা চিন্তাও করেনি বা ভাবেও নি, বাচ্চা মানুষ হয়তো কি দেখেছে বা কি বলেছে। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে কিছু কিছু আরো কিছু অদ্ভুত ব্যাপার সন্দীপবাবু খেয়াল করেছে বা ওনার ওয়াইফ খেয়াল করেছে, সেটা হচ্ছে যখন অফিস থেকে ফেরত দেখা যাচ্ছে যে ওই রানী হয়তো নিচে ফুলের গাছে পানি দিচ্ছে, সামনে দেখা যাচ্ছে যে রানী নেই, ঠিক উপরে ছাদে উপরে কাপড় শুকাচ্ছে, একটু পাশে কাজ, হয়তো ঘরের ভিতরে সন্দীপ সাহেব ওয়াইফ দেখলো রান্না করে রানী, একটু রান্না করে ঠিক কিছুক্ষণ পরে দেখলো আবার সে ড্রয়িং রুমে, মানে এই টাইপের তাকে মানে মানে তাকে ড্রেস করা যাচ্ছিল না, একবার একই জায়গায় থাকে। তো এইভাবে দিন যাচ্ছিল কেটে, কিন্তু শঙ্কা এটা রয়েই গিয়ে যাচ্ছিল যে ঘটনাটা কি হচ্ছে। তো এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যে একবার অনেক রাতে সন্দীপ সাহেবের ওয়াইফের ঘুমটা ভেঙে যায় কোনো কারণে। তো উনি স্বাভাবিকভাবে পাশের রুমে যায় বন্নিকে দেখতে যে কি অবস্থা। তো উনি গিয়ে দেখে যে বন্নির রানীর যে বিছানা ছিল ও বিছানায় রানী নেই, বন্নির শোয়া। তো বন্নির মুখে পানি একটা ঝাপটা, হাতে দু একটা গাছের পাতা বা এই ধরনের লতা পাতা টাইপের হাতে। তো ব্যাপারটা ওনার কাছে খুবই অদ্ভুত লাগলো এই কারণে যে একটা ছোট বাচ্চা পানির ঝাপটা কোত্থেকে আসবে, তারপর হাতে যে লতা পাতা বা পাতা টাইপের দেখলো এটা আসার কোনো কথাই ছিল না। তো এই সে তার শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছে দিল, মুছে দেওয়ার পর সাথে দেখলো যে বন্নি রানী হাজির। তো বললো রানী তুমি কোথায় ছিলে? রানী বললো যে দিদি আমি পাশেই ছিলাম, এবং ঠিক অদ্ভুত ভাবে সেই পানির ঝাপটা রানীর মুখেও ছিল, দুজনের মুখে একই ধরনের পানির ঝাপটা। তো ব্যাপারটা তখনই সে একটু মার্ক করলো এবং সকালে বললো যে না সামথিং ইজ রং, এখানে কিছু একটা ঘটছে, কারণ এরকম হতে পারে না। তো ওর হাতে কিভাবে আসলো, ওর হাতে মুখে পানির ঝাপটা, রানীর মুখে পানির ঝাপটা, একই ধরনের পানির ঝাপটা। তো সন্দীপ সাহেব ভাবলেন যে ঠিক আছে, একটা আমরা একটা কাজ করি, পাশে মন্দিরে পুরোহিত আছেন, ওনাকে আমরা খবর দিই ব্যাপারটা। তো পুরোহিতকে খবর দেওয়া হলো, পুরোহিতকে আসলো একদিন, যে কোনো একদিন সন্ধ্যায় পুরোহিত আসলেন। তো পুরোহিত আসার পর থেকে রানী নাই, উধাও, একদমই উধাও, ওনাকে বাসায় কোথাও পাওয়া যাচ্ছিল না, রানী নাই। তো পুরোহিতকে সম্পূর্ণ ঘটনা খুঁজে বললো যে আসলে আপনার আপনাকে যে কারণে আনা হয়েছিল এই এই ঘটনাগুলি ঘটছিল। তো পুরোহিত সাহেব বললেন যে দেখেন আপনাকে আমি একটু বর্ণনা দিই, এই টাইপের ঘটনা কি না, দেখি 14-15 বছরের মেয়ে এই ধরনের কিছু? বলে হ্যাঁ। বলে মেয়েটার নাম কি রানী বা এই ধরনের? বলে হ্যাঁ, মেয়েটার নাম রানী। তা বললো যে আপনারা খুব ভালো একটা বিপদে আছেন বা বিপদে কেটে গেছে হয়তো, কারণ এই মেয়েটি আজ থেকে আরো ওই সময় থেকে আরো 7-8 বছর আগে সুইসাইড করেছিল এই বাসাতেই। সুইসাইড করেছিল, সুইসাইড করার পর থেকে আরেক ফ্যামিলির বাসায় এসেছিল এবং তার সাথে এরকম ঘটনা ঘটেছিল। তো সেদিন থেকে রানী নেই, আবার সেই মোটামুটি একটা বড় ধরনের শক তাদের মধ্যে ফ্যামিলি ঘটে গেছে, বা তারা একটা এটাকে কল্পনা ভাববে না বাস্তব ভাববে, এবং এভাবেই মোটামুটি দিন কাটছিল। তো ঘটনা এখানেও শেষ না, ঘটনা শুরু আরেকটা পর্ব শুরু এখান থেকে। তো রানী নেই, এর মধ্যে চলছে, এর মধ্যে সন্দীপ সাহেবের ছোট একটা বেবি হয়েছে, ছোট একটা ছেলে বাচ্চা হয়েছে আর কি। তো সন্দীপ সাহেব আর তার মেয়ে বন্নি একসাথে থাকতো একই একটা বেডে, আর ছোট বাচ্চাটা নিয়ে পাশে ওনার ওয়াইফ থাকতো। তো প্রতিদিন প্রায় রাতে একটা ঘটনা ঘটতো, যে সেটা হচ্ছে যে বন্নি চিৎকার দিয়ে বলতো, বাবা বাবা তুমি আমাকে ধরে রাখো, আমাকে রানী নিতে চায়। তো বলতো, মা না মা, মা তোমার কিচ্ছু হবে না, মা আমি তো আছি, রানী তো নেই, রানী তো নেই, না মা বাবা রানী নিতে চায়, রানী আমাকে সবসময় ডাকে নিতে চায়। তো ব্যাপারটাকে আসলে প্রথম 2-3 দিন গুরুত্ব দেয়নি, তো এর মধ্যে গুরুত্ব দেওয়ার মধ্যে ব্যাপারটা হয়ে গেছে, কারণ প্রায়ই একথা বলে, প্রতিদিন প্রতিদিন এই কথা বলে, যখনই জড়িয়ে ধরে তখন ঠিক থাকে। তো একদিনের ঘটনা, সেদিন হচ্ছে যে ঘুমাচ্ছিল বেচারা সন্দীপ সাহেব, টায়ার্ড ছিলেন। তো মেয়ে যথাযথ চিৎকার দিচ্ছে যে বাবা বাবা বন্নি আমাকে নিতে যাচ্ছে, রানী আমাকে নিতে যাচ্ছে, রানী আমাকে নিতে যাচ্ছে। তো উনি আর জিনিসটা ওই দিন খেয়াল করেননি, তো খেয়াল করেননি, উনি ঘুমিয়ে গিয়েছিলেন। তো হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে যাওয়ার পরে পাশে উনি খেয়াল করে দেখলেন যে ঠিক আছে, দেখি জাস্ট হয় না যে নিজে বাচ্চা দেখার জন্য বাচ্চা কি অবস্থা আছে, দেখে যে বন্নি নেই, তার বিছানা নেই, নেই নেই। তো তাকে সাথে সাথে খুঁজে বের করার চেষ্টা করা, সবাই মিলে বাইরে গেল। তো বন্নিকে আবিষ্কার করা হলো সেই পাহাড়ের পিছনে, যে পাহাড়ের চূড়া ছিল ঝর্ণা বা ছড়া টাইপের, যেখানে ওখানে তাকে মোটামুটি পুঁতে রাখার মতো অবস্থা, মাটির মধ্যে পুঁতে রাখার মতো অবস্থা, মোটামুটি মানে সেন্স আছে কিন্তু খুব খারাপ অবস্থায় তাকে পাওয়া গেল। তো পরের দিন চিকিৎসা টিকিৎসা করিয়ে তাকে বাসায়, বেশ কিছুদিন চিকিৎসা করে বাসায় আনালো, কিন্তু সেই মেয়ে, ছোট্ট মেয়েটি আগে ছোট্ট মেয়েটির মতো ছিল না, অনেকটা অপ্রকৃতিস্থ বা একটা অ্যাবনর্মাল টাইপের ছিল। তো এরপরে তারা আসলে ওই এলাকা থেকে ট্রান্সফার হয়ে গেছে। তো এরপরে ঘটনা জানা যায়নি ওই মেয়েটির সাথে আর কি হয়েছিল, বা আদৌ সে বেঁচে আছে কিনা, বা মেয়েটা কি কি অবস্থা হয়েছিল, পাগল টাগল বা এই ধরনের কিছু একটা।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আবার চলে যাচ্ছি আমাদের হাফিজ এনাম ভাইয়ের কাছে, যিনি প্রথমেই আপনাদের সাথে একবার এসে উপস্থিত হয়েছিলেন এবং ঘটনা কিছু শেয়ার করেছিলেন। যদি আমাদের হাতে সময় খুব কম, তারপরে আমরা ঝটপট কিছু প্রশ্নোত্তর পর্ব সেরে নেব, এবং তার কাছে একটা চমৎকার ঘটনা রয়েছে, যে ঘটনাটা আমরা চাইব যে এর পরের এপিসোডে আবারও শুনে ফেলতে। যাই হোক, আমি একটু আপনাকে বলি যে অনেকেই আপনার, আপনি এখানে এসেছেন, অনেকে ইন্টারেস্টেড এবং অনেকেই আসলে এত বেশি প্রশ্ন করেছেন, আমি মানে মোটামুটি সবাই যে ধরনের প্রশ্ন করছেন সেই প্রশ্নগুলোকে একটু একরকম করে বলি। হ্যাঁ, মানে মানে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি এসছে, যেমন জিনে ধরা, আর কেউ যদি কারো কুফরি করে বা যদি হচ্ছে যে বান মারা বলে বা এরকম, এই ব্যাপারগুলো কি এক
না? আসলে জিনে ধরা আর কুফরি করা তো এক না,
এক না।
কেউ কেউ আছে মনে করেন কারো উপরে জিন এমনি ই করে আর কি, কারোর উপরে ছেড়ে দেয় আর কি, কারো ক্ষতি করার জন্য। আবার আপনি বান মারতে পারেন যে কোনো এইভাবে একটা ই দেওয়া যায়, যেরকম একটা মাটি দিয়ে একটা পুতুল বানাবে, একটা পুতুল বানিয়ে পরে কুফুরি কালাম করে মনে করেন, আপনি যদি পুতুলটার বুকের ভিতরে একটা সুই যদি গেঁথে রাখেন, তাহলে ঠিক ওই মানুষটার বুকের ভিতরে মনে করেন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, এরকম করে বান মারা হয় কুফুরি। জিনের আসর আর বানমারা এগুলো এক না, দুইটা হলো দুইটা সাবজেক্ট।
আচ্ছা, মনিকা আমাদেরকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন, তিনি সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি থেকে এসএমএস করেছেন এবং তিনি লিখছেন যেটা, সেটা হচ্ছে যে জিনদের মধ্যে কি হিন্দু মুসলিম এরকম ধর্মের বিভেদ আছে কিনা।
জি আছে,
আছে,
জি,
দুই ধর্মেরই আছে।
জি জি, যেরকম আমরা মানুষ কেহ নামাজ পড়ি, কেহ দেখা যায় বাজারে কষাই, কেহ স্বর্ণ বিক্রি করে, এরকম যেরকম আমাদের এক এক শ্রেণীভুক্ত আছে, ওইরকম জিনের ভিতরে প্রত্যেকটা
এরকম আলাদা আলাদা ব্যাপার আছে। চমৎকার। আমাদেরকে বাপ্পা এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে অনেকগুলো, অনেক সময় এরকম কথা শোনা যায় যে অনেকগুলো কুকুর যদি হঠাৎ করে একসঙ্গে ডাকাডাকি শুরু করে তাহলে কেউ মারা যায়, এই ব্যাপারটা কতটুকু
না? আসলে এগুলো হলো কুসংস্কার কথা। আবার অনেকে মনে করে কি বাসার, যে বাসার ওখানে বিলাই বিড়াল আছে না, বিড়াল যদি কাঁদে তাহলে নাকি মানুষ মারা যায়। আসলে এগুলো এগুলো কুসংস্কার কথা, এগুলো হলো বিশ্বাস করাটা আসলে ঠিক না, এগুলো গুনাহ হয়, এগুলো বলাটাও গুনাহ।
আচ্ছা, নির্ঝর আমাদের এসএমএস করেছেন, লিখেছেন যে ব্ল্যাক ম্যাজিক যারা করেন তারাও কি জিনের মাধ্যমেই করেন ব্ল্যাক ম্যাজিক?
জি জি, যারা বদজিন তাদের মাধ্যমে করে, যাদুটাই হলো যে কুফুরি করে, ওইটা ব্ল্যাক ম্যাজিক যেটা ওইটা।
আচ্ছা, অনেকেই আবার এই প্রশ্ন করছেন, তার মধ্যে সোহেলের, এখানে আমি দেখতেছি তানভীর, সোহেল তানভীর নেত্রকোনা থেকে বলছেন যে আমাকে মাঝে মাঝে ঘুমের মধ্যে, অনেক সময় ঘুমের মধ্যে বোবা ধরে। আপনি তো দেখেছেন আপনার ভাইয়ের একবার এরকম ঘটনা ঘটেছিল, আপনি ওইটা বলে তারপর সমাধানটা আসি আমরা, যে আপনার ভাই, ভাইকে যখন ধরেছিল বোবা তখন আপনি সেটা দেখেছিলেন, যে মানে যখন ধরেছিল ওইটা কি বোবা, বোবা ধরা আর জিনা ধরা তো মানে দুটো মানে আলাদা জিনিস?
দুইটা আলাদা জিনিস। বোবাটা হলো অনেক সময় দেখা যায় শরীর বন্ধ করে যদি আপনি না ঘুমান, আবার একেবারে যদি সোজা হয়ে ঘুমান তাহলে বোবা ধরার সম্ভাবনা থাকে,
সেটা অত ভয়ঙ্কর না।
হ্যাঁ, ওইটা অতটা ভয়ঙ্কর না, কিন্তু জিনের ওইটা হলো একেবারে আলাদা।
জিন আর ভাইকে ওইটা আমরা আরেকদিন শুনবো একদম পুরো স্টোরিটা।
শুধু আমি আশা করছিলাম আমার এপিসোডটা আপনি আমাকে বলতে দিবেন, আমার অনেক শ্রোতারাই আসলে অনেক ইচ্ছা করছিল আমার এপিসোডটা আজকে শুনবে বলে। আমি আমি বুঝতে পারছি আপনি আমাকে বলতে দেন না, এই জন্যই আগামীতে যেন আবার আসে, এই জন্য আমি বুঝতে পারছি আপনার চালাকিটা আসলে রাসেল ভাই। তবে আমার শ্রোতাদেরকে আমি জানাই যে সবাইকে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আপনারা মন খারাপ করবেন না, আগামীতে যেদিন আবার ইনশাল্লাহ আসবো সেদিন আপনারা শুনবেন। আমি আশা করি রাসেল ভাই আগামীতে আমি যদি আসি তাহলে অবশ্যই আমাকে নেক্সট ডে এটা বলতে দিবেন।
না, তাহলে ছোট্ট একটা অংশ বলেন, আপনার ভাইয়ের সাথে যে হয়েছিল ওই অংশটা
একটু। যে আমার ভাইয়া ঘুমাইছিল, ঘুমানোর উপরে দেখা গেল কি ভাইয়ার পেটের উপরে পাড়া দিয়ে একটা কালো বড় একটা ছায়া হেঁটে হেঁটে যাচ্ছে, আমার ভাইয়া এটা দেখে একটা চিৎকার মারছে। চিৎকার মারার পরে আম্মু তারা সবাই আসছে, আসার পরে পরে জিজ্ঞেস করতেছে কি হয়েছে নাইম, আমার ভাইয়ের নাম তো নাইম। পরে ভাইয়া বলতেছে যে আম্মু আমার আমার বুকের উপরে পাড়া দিয়ে এই মাত্র একটা ছায়ার মতন কি জানি গেল, দেখো তো বারান্দায় কিছু আছে কিনা। পরে যখন বারান্দায় গেল দেখা যে কিছুই নাই, ভাইয়া কিন্তু স্পষ্ট ভাবে দেখছে। এবং শুধু ভাইয়া না, এটা আমাদের এই হিস্টোরিটা অবশ্যই আমি ইনশাল্লাহ নেক্সট ডে বলবো না কি ঘটনাটা, বিশেষ করে বোবার ঘটনাটা আমি বললাম। ভাইয়া তখন আর কি সেন্স হারার ফেলে, পরবর্তীতে পানি পড়ার মাধ্যমে ভাইয়া আবার উঠে পরে খাটের নিচে এটাকে মানে খোঁজা হয় কিন্তু এটাকে পাওয়া যায় না।
আচ্ছা, আর আরেকটা জিনিস, আরো অনেক আসলে এত কোশ্চেন আসছে না, আমি ঘটনা কখন শুনবো, আপনার প্রশ্ন আসছে অনেক। আচ্ছা, আমাদেরকে মুতালিব লিখেছেন রামপুরা থেকে যে আমার সামনে যদি সাদা অথবা কালো ধরনের কোনো কিছু দাঁড়িয়ে থাকে বা ছায়া বলতে পারে, অনেকে ছায়ার কথাও বলেছে আর কি, যে সেই মুহূর্তে আসলে আমার ওই মুহূর্তে করণীয় কি?
ওই মুহূর্তে হলো যদি আয়াতুল কুরসি যদি পারে তাহলে আয়াতুল কুরসি পড়া, আর যদি আয়াতুল কুরসি না পারে তাহলে সূরা ইখলাস তিনবার পড়ে বুকে ফু দেওয়া, তাহলে আর আশা করি ইনশাআল্লাহ ওই ছায়াটা আর দেখবে না
এবং মোটামুটি ওই সময়টা থেকে উদ্ধার মানে পরিত্রাণ পাওয়া যাবে আর কি। আচ্ছা, আমাদেরকে আরো একজন ইসেন জুনায়েদ লিখেছেন যে আপনার কাছে প্রশ্ন, আমার সাথে আপনার আপনার সাথে যে জিনটি রয়েছে সেই জিনটির বয়স কত?
আসলে সেই সম্পর্কে আমি এখানে কিছু এখন বলতে চাই না, কারণ এটা আমার
একদম পার্সোনাল ব্যাপার।
হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি,
এটা আপনি বলবেন না,
না
নামটাই তো বলে দিয়েছেন, এটা তো অনেক সেটা। আচ্ছা, আমাদেরকে এস এম এস করেছেন হায়দার মিরপুর এক থেকে এবং তিনি বলেছেন যে দিনে অথবা রাতে ঘুমালে আমার ওপর অনেক অত্যাচার হয়, আমাকে কেউ একজন মেরে ফেলতে চায়। হ্যাঁ, মানে এরকম এরকম ব্যাপার তার সাথে কেন ঘটে?
এটা কি শুধু স্বপ্নের ভিতরে হয় না বাস্তবে হয় এটা আমাকে জানতে হবে।
ঘুমালে? হ্যাঁ ঘুমালে।
ঘুমালে তাহলে এটা হলো যে বোবা।
আপনি আসলে মানে কি বলবো, আপনাকে আসলে আরেকবার আসতেই হবে, আমি চালাকি করে যাই করি আপনাকে আসতে হবে।
আচ্ছা, আমার শ্রোতাদেরকে আপনি অবশ্যই কিছু বলবেন।
হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনারা একেবারেই মানে কি বলবো যে আজকে আমাদেরকে মাফ করবেন, কারণ আমরা হচ্ছে এত কোশ্চেন পেয়েছি, এত এত মানে এত বেশি ওনার সম্পর্কে সবাই জানতে চাচ্ছেন যে আমরা আসলে ওই ঘটনায় যেতেই পারছি না, প্রশ্ন শেষ করতে পারছি না, এবং আমাদের তো এপিসোড আজকেই মানে কি বলবো যে শেষ হয়ে যাচ্ছে না ভূততম। সুতরাং আগামীতে যখন উনি আসবেন, এবং আমরা কথা দিচ্ছি যারা ওনার ঘটনা শুনতে পারলেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি যে অবশ্যই 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 তাকে আবার নিয়ে আসা হবে, যদি উনি অনেক ব্যস্ত থাকেন। তারপরে ওনাকে নিয়ে আসা হবে এবং নিয়ে এসে তাঁর জীবনে যে সমস্ত ঘটনা আছে সেই ঘটনাগুলো অবশ্যই অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার এমনিতে যারা ভয় পায় এমনিতেই অন্ধকারে অনেকে চলাফেরা করতে পারবে, অনেক কিছুতে ভয় পায়, তাদের জন্য আপনার কোনো সাজেশন আছে?
আসলে সব থেকে বড় ভয় হলো অন্তরের ভয়টা। আমি এখানে আপনার সাথে কথা বলতেছি, আমি যদি মনে করি আমার পিছনে কেউ দাঁড়ানো আছে তাহলে তো আমি ভয় পেলাম, ঠিক না? আর যদি আমি বুকে যদি সাহস রাখি না কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না বা কেউ এখানে নাই, তাহলে আরো তো আমার মনে সাহসটা এই হিসাবে যদি ভয় পায় তাহলে উচিত হলো ওই যে বললাম সুরা ইখলাসটা পড়লে আসলে এত বুকে যে সাহস আসে যা বলার মতন না। একা যদি অন্ধকারে যায় তাহলে সুরা ইখলাস এগুলো তিনবার পড়ে, সুরা ফাতে একবার পড়ে বুকে ফুদিয়ে তারপরে সে জঙ্গলের ভিতর থেকে হেঁটে যাক, আল্লাহর রহমতে কোনো জিন প্রেত দানব ইত্যাদি কেউ কোনো ক্ষতি করতে পারবে না।
আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, তাহলে আপনাদের আগ্রহ আরো বাড়বে। ওনার ফ্যামিলিতে একটা ঘটনা ঘটেছিল, সেটা অনেক বড় ঘটনা, সেটা আমরা শুনব। উনি মসজিদে কিছু একটা দেখেছিলেন, মসজিদে, এবং সেই ব্যাপারেও আমরা জানবো। সুতরাং আসতেই হবে ওনাকে, আমরা চেষ্টা করবো নেক্সট উইকে আমরা পেতে পারি কি নাকি তার পরের উইক।
আসলে এখন আমি আপনার সাথে
আমাকে জানিয়ে দেবেন। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট বিরতিতে যেতে হবে আমাদের, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। সো কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com.
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম এ, আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছে মাসু এবং আজকের অতিথিরা। আর অসংখ্য এসএমএস, সব এসএমএস আসলে এরাম ভাইয়ের জন্য এসছে এখানে, ম্যাক্সিমাম এসএমএস, এবং অসংখ্য প্রশ্ন রয়েছে আপনাদের কাছে। আমি একটু আগে যে যখন বিজ্ঞাপন বিরতিতে গিয়েছিলাম তখন কথা বলছিলাম, একেবারে আশাহত হওয়ার কিছু নেই, উনি কথা দিয়েছেন উনি আসবেন, এবং আমরাও খুব খুশি। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে মুশকিলটা হচ্ছে উনি বলতে পারলেন না, কথা দিয়ে কথা না রাখতে পারার ভয়েই হয়তো, সেই জন্যই, কারণ ওনাকে প্রচুর ব্যস্ত থাকতে হয়। উনি একটু আগেও বলছেন যে বিশ্বাস করেন আর না করেন আসলে আমাকে প্রচুর ব্যস্ত থাকতে হয়। তো যাই হোক, দেখা যাক কি হয়, এবং আমরা আশা করছি নেক্সট উইকে বা তার পরের উইকে, এই দুই উইকের মধ্যে ইনশাল্লাহ তিনি আমাদের এখানে চলে আসবেন, সেই ব্যাপারে আমি কথা দিতে পারি। এবং তার জীবনের ঘটনা না জানি কত ভালো হবে, বুঝতেই পারছেন। সো অবশ্যই অবশ্যই আমরা সেটা শুনবো। আমরা এখন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ঘটনায়। এবং আমি একটা কথা আপনাদের বলতে চাই, আমাদেরকে অনেকেই সাহায্য করছেন এখানে, বাবু ভাই হেল্প করছেন আমাদেরকে, দিনার হেল্প করছেন, আরো অনেকেই হেল্প করছেন। আর সবচেয়ে বেশি ভালো লাগবে তখন যখন দেখবো যে এনাম ভাইয়ের মতো কেউ নিজেই আমাদের সাথে যোগাযোগ করেছেন, যারা আপনারা আসলে অনেক জানেন, অনেক কিছু বোঝেন, যারা বিভিন্ন ধর্মের হতে পারেন কিন্তু বিভিন্ন ধর্মে যারা এই সমস্ত ব্যাপারে অনেক বেশি অভিজ্ঞতা এবং অনেক প্রশ্নের রকম উত্তর দিতে পারবেন, অনেক ব্যাপার ফেস করেছেন বা অনেক কিছু জানেন, তারা যদি সরাসরি আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করবেন কিভাবে আমাদের ইমেল অ্যাড্রেসটি জেনে নিন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm. যদি আপনাদের ব্যস্ত থাকে তাহলে আপনাদের পরিচিত কাউকে বলুন যে আপনাদের হয়ে ইমেলটা আমাদেরকে করে দিতে, আমরা সরাসরি যোগাযোগ করবো আপনাদের সাথে, এবং আপনারা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের লিসনারদের সাথে, যাতে তারাও অনেক উপকৃত হয়, আনন্দ পায় সবকিছুই, এবং জানতেও চায় আপনাদের কাছ থেকে অনেক কিছু। আজকে এনাম ভাই আসছেন, অসংখ্য প্রশ্ন তাদের কাছে, এবং অসংখ্য প্রশ্নের উত্তর তিনি, বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে পেরেছেন, সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি। যাই হোক, আমি কথা না বাড়ি, আমরা অলরেডি আমাদের নির্ধারিত সময় পার করে এসেছি, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আপনি
রাসেল ভাই, থ্যাংক ইউ। হ্যালো লিসনার্স, আমি তামিম বলছি। তো রাসেল ভাই, আমি যে ঘটনাটা বলবো এটা আমার এক ছোট ভাই রাজন। হ্যালো রাজন, তুমি শুনতে পাচ্ছ কিনা? তো রাজন যে ঘটনাটা আমাকে বলছে আমি সরাসরি ওটাই শেয়ার করে ফেলি। তার এক নানা নতুন যখন বিবাহিত বিবাহ করলো, তো বিবাহ করার পরে ওই মহিলাকে নিয়ে একদিন কোথাও যাইতেছিল, তো মহিলা নাকি কিছুটা আসর ছিল ওনার উপরে। তো ওই মহিলা আপনার অস্বাভাবিক রকমের আচার আচরণ করতো এবং ওনার বাচ্চা কাচ্চা হইতেছিল না। তো ওনাকে অনেক ডাক্তার দেখাইছে কিন্তু কোনো কাজ হইতেছিল না। তো একদিন কি করলো, ওনার হাজবেন্ড ওনাকে নিয়ে এক কবিরাজের কাছে নিয়ে গেল। তো
কিন্তু কবিরাজ ওনাকে দেখে বলল যে আপনার উপরে, আপনার ওয়াইফের উপরে একটা খারাপ কিছু একটা আসর আছে, তো আপনার ওয়াইফকে একটু দেখে শুনে রাখবেন যেন কোনো ক্ষতি না করতে পারে, আর বাচ্চা কাচ্চাও হবে, কোনো সমস্যা হবে না। তো একটা সময় পর এই মহিলা প্রেগনেন্ট হলো এবং যথারীতি বাচ্চা হইল। তো বাচ্চা হওয়ার পর যেটা হলো রাসেল ভাই, ওই মহিলার যে নতুন সদ্য যে বাচ্চা হলো, ওই বাচ্চার চিৎকার চেঁচামেচিগুলোও অস্বাভাবিক রকমের হয়ে থাকে সাধারণত। যে একটা বাচ্চা যেভাবে চিৎকার করে এভাবে না, আপনার নর্মালি অস্বাভাবিক রকমের চিৎকার চেঁচামেচি করে। তো ওই বাচ্চাকে নিয়েও উনি কী করলো, ওই কবিরাজের কাছে গেল। কবিরাজ বাচ্চাটাকে দেখে বলল যে এখন ওই আপনার ওয়াইফকে ছেড়ে এখন এই বাচ্চার উপরে আসরটা করছে, তো কোনো সমস্যা নেই, আপনারা এই বাচ্চাটাকে কিছুদিন দেখাশোনা করে রাখবেন, অ্যাটলিস্ট যেদিন থেকে জন্ম হয়েছে 40 দিন পর্যন্ত এই বাচ্চাটাকে আপনারা দেখাশোনা রাখবেন, কেউ যাতে না ঘুমায়, দিন রাতের বেলা হলেও কেউ না কেউ যেন বাচ্চাটাকে দেখাশোনা করে। তো ওনারা তো যথারীতি বাচ্চাটাকে দেখাশোনা করতে লাগলো, কয়েকদিন দেখাশোনা করলো। তো একদিন রাতের বেলা, আসলে আমাদের গ্রামের বাড়িতে সাধারণত বাথরুমগুলো হয় অনেকটা দূর সাইডে হয়, বা অ্যাটাচড বাথরুম হয় না, আগে হইতো না এগুলো। তো ওই মহিলা রাতের বেলা বাথরুমের কাজ সারতে বাথরুমে গেলেন। তো বাথরুমে যাওয়ার পথে উনি যখন যাইতেছেন রাস্তায়, বিড়ালের মতো কিন্তু শরীরে কাঁটা যুক্ত এরকম একটা কিছু একটা গায়ে পাড়া দিচ্ছেন, এবং উনি চিৎকার দিয়ে উঠছেন যে ও মাগো বলে চিৎকার দিয়ে উঠছেন। তো চিৎকার দেওয়ার সাথে সাথেই উনার যে হাজবেন্ড দৌড়ায় আসছেন, আইসা দেখেন যে ওনার পা দিয়ে রক্ত পড়তেছে। এখন উনি যখন দৌড়ায় আসছেন, আসার সাথে সাথেই ওনার মনে হয়েছে যে উনি তো ওনার বাচ্চাটাকে ফেলায় রেখে আসছেন, এবং সাথে সাথে মনে হয়েছে যে কবিরাজ তো বলছিল যে বাচ্চাটাকে যেন উনি না রেখে আসেন। সাথে সাথে উনি গেলেন দৌড়ায় ঘরের ভিতরে গিয়ে বাচ্চাটাকে দেখতে গেলেন, কিন্তু বাচ্চা তো নাই, বিছানার উপরে বাচ্চাটা নাই। এবং রাসেল ভাই যে রাতের বেলা পুরো ঘর খুঁজতেছে, কোথাও বাচ্চাটা নাই। উনি খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে দেখেন বাইরে বারান্দায় বাচ্চাটা পড়ে আছে, কিন্তু নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে আপনার অজস্র রক্ত বেরিয়েছে, এবং আপনার বাচ্চাটা মারা গেছে রাসেল ভাই। তো পরবর্তীতে ওই মহিলার অনেক কোনো আর কোনো সমস্যা হয়নি, এবং বাচ্চা কাচ্চাও হয়েছে, কিন্তু ওই বাচ্চাটাই একদম মারা গেছে রাসেল ভাই। এটাই ছিল রাসেল ভাই আমার কাহিনী।
আপনাকে অনেক ধন্যবাদ, আজকে হাতে আর আসে একদমই সময় নেই, আমরা যাওয়ার আগে আরো একবার জানিয়ে দিই আমাদেরকে কিভাবে ইমেল করবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আমি জানি যে আপনারা অনেকেই এই সমস্ত ব্যাপারে অনেক অভিজ্ঞ, আমরা চাই আপনাদের কাছ থেকে ইমেইল, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং জানিয়ে দিন আপনারা আসবেন কিনা। আমি যে আপনি যে ধর্মেরই হন না কেন, প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমি এটাও জানি যে আপনাদের চারপাশে যারা শুনছেন আমাদেরকে, তাদের চারপাশে এরকম অসংখ্য মানুষ রয়েছেন যাদের এই সমস্ত ব্যাপারে অভিজ্ঞতা অনেক 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 বেশি। তাদের কথা আমাদেরকে জানান এবং তাদেরকে উৎসাহিত করুন আমাদের এখানে এসে তাদের ঘটনাগুলো শেয়ার করতে, যাতে তাদের সেই সমস্ত ব্যাপারগুলো সবাই জানতে পারেন। কথা হবে আবারও আগামী সপ্তাহে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ফুর্তিতে থাকবেন, এবং আপনাদের জন্য অনেক শুভকামনা থাকলো। সামনে 26 মার্চ রয়েছে, মহান স্বাধীনতা দিবস, আমরা আসা যখন আসব তখন 26 মার্চ আর থাকবে না। সো আমরা ভূত অফিসের পক্ষ থেকে আমাদের সেই লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানাই, এবং আমরা আশা করি যে আসলে এটা একটা এমন চেতনা, স্বাধীনতা যে চেতনা, সেই চেতনা চিরজীবন বেঁচে থাকবে আমাদের মাঝে। আমরা আরও একবার আপনাদেরকে বলি যে আপনারা যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি আপনাদের ঘটনাগুলো রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিবেন, যারা দেশে রয়েছেন তারা ইমেল করবেন, এবং যারা এর মধ্যে ইমেল করেছেন কিন্তু ঘটনাগুলো সিলেক্ট করিনি আমরা, তারা আবারও ইমেল করার সুযোগ কিন্তু রয়েছে। যতবার আপনার ঘটনা সিলেক্ট না হবে আপনি ইমেল করতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি, আবার কথা হবে আগামী সপ্তাহে ঠিক 11:59 সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।
This track was downloaded from fusionbd.com.